রাতটা কিভাবে ফুলবে লাবিব। কাজিনার বন্ধুরা মিলে ওরা ছয়জন, গ্রামে তখন ঘোর বর্ষা চলছে, ঠিক হল মাছ ধরতে যাবে। আর ঠিক সেই রাতেই একটা মাছের পিছু নিতে নিতে লাবিব পৌঁছে যায় সেই রাতটির কাছে, যে রাতে একা বাড়ি ফেরার পথে তাকে সামিল হতে হয়েছিল জিনের জানাজায়। আর লাশটি শোয়ানো ছিল তারই বানানো খাটিয়ায়। তারপর যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন সালমান ভাই, ধুমধাম করেই আমি দেশ থেকে বের হলাম এবং সোজা আমেরিকা গিয়ে নামলাম। নিউ ইয়র্কে আমার এক বন্ধু থাকত, যার গাড়ির রিপেয়ারিং বা মেরামতের জন্য বেশ বড় একটা ওয়ার্কশপ ছিল। আমরা দেশি মানুষরা যেমন বিদেশে গিয়ে কোনো পরিচিত লোক পেলেই তার ঘাড়ে গিয়ে চেপে বসি, আমিও ঠিক সেই কাজটাই করলাম। আমার সব ব্যাগপত্র নিয়ে সোজা গিয়ে হাজির হলাম বন্ধুর সেই ওয়ার্কশপে। গিয়েই বেশ বড় একটা হাসি দিয়ে বললাম, এই দেখ এসে গেছি, এখন থেকে আমার খাওয়া থাকা সবকিছুর দায়িত্ব তোর, ঠিক আছে? আমার কথা শুনে বেচারা বন্ধুর চোখ তো কপালে ওঠার দশা। সে এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু তখন তার আর কিছু করার ছিল না। আমার ভিসাটা ছিল ট্যুরিস্ট ভিসা, আর আপনারা তো জানেনই ট্যুরিস্ট ভিসায় আমেরিকা গিয়ে আইনত কোনো কাজ করা যায় না, কিন্তু বেআইনি ভাবে বা আন্ডার দ্য টেবল অনেক কিছুই করা সম্ভব। আমার যেহেতু আগে থেকে গাড়ি বা অটোমোবাইলের কাজ সম্পর্কে কিছুটা ধারণা ছিল আর হাতও মোটামুটি পাকা ছিল, তাই সে আমাকে তার ওয়ার্কশপে হেল্পার হিসেবে রেখে দিল। ভূমিকা শেষ করে এবার মূল ঘটনায় আসা যাক, যেটা আমি আজ আপনাদের শুনতে চাই। সেদিন ছিল ওই ওয়ার্কশপে আমার প্রথম দিন। আমেরিকায় পা রাখার পর আমার থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বন্ধুর নিজের একটা ছোটখাটো অ্যাপার্টমেন্ট ছিল বটে, কিন্তু সেখানে তার স্ত্রী আর বাচ্চা কাচ্চা নিয়ে ভরা সংসার, তাই সে চাইছিল না আমি তার ফ্যামিলির মাঝখানে গিয়ে উঠি বা সেখানে থাকি। পরিস্থিতি বুঝে আমি তাকে প্রস্তাব দিলাম, শোন আমার থাকার জন্য তো টেনশন করতে হবে না, আমি এই ওয়ার্কশপে রাত কাটিয়ে দেব, এখানে তো জায়গার অভাব নেই। আমার মুখে ওয়ার্কশপে থাকার কথা শুনে সেখানে কাজ করা অন্য সব কর্মচারীরা চমকে উঠল। তারা কাজ থামিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল, তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি তাদের এই ফিসফাস আর কানাঘুষা দেখে মনে মনে ভাবলাম, আরে বাবা, আমি এখানে থাকলে এদের সমস্যা কোথায়? আমি তো এদের কোনো ক্ষতি করছি না। আমার বন্ধু আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল বেশ নিচু স্বরেই, দোস্ত এটা সমস্যা আছে, তুই এখানে থাকার কথা বলছিস ঠিক আছে, কিন্তু এখানকার লোকজন বলে রাতে নাকি এই ওয়ার্কশপে জিনের উপদ্রব। অনেকেই অভিযোগ করেছে এখানে জিনরা এই আস্তানা গেড়ে বসেছে এবং রাতে তারা মানুষকে এখানে টিকতে দেয় না।
বন্ধুর কথা শুনে আমি সশব্দে হেসে উঠলাম, হাসতে হাসতে তাকে খোঁচা দিয়ে বললাম,
আরে ভাই তুই আমেরিকাতে বসেও এই সমস্ত বিশ্বাস করিস, বাদ দে তো সব আজগুবি চিন্তা, টেনশন নাই আমি এখানেই থাকবো,
কে ভয় দেখাবে আমাকে? আমার কনফিডেন্স দেখে উপস্থিত সবাই বেশ অবাক হল। বন্ধু কাঁদ ছাকিয়ে বলল, দেখ ভাই, তোর যা ইচ্ছা তুই কর, এখানে যা যা হয় মানে যা যা লোকে বলে সবই তোকে বললাম, এরপরও তুই যদি থাকার কথা ভাবিস থাক। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত নামল, আমি রাতে খাবার আনার জন্য বাইরে গেলাম। কিছুক্ষণ এদিক সেদিকে ঘোরাঘুরি করলাম, আমেরিকার ঝলমলে রাস্তাঘাট দেখলাম। রাত 8-9টার দিকে আমি আবার ওয়ার্কশপে ফিরে এলাম। ওয়ার্কশপটা ছিল বেশ বড়সড়, বিশাল একটা হল রুমের মতো জায়গা যেখানে গাড়িগুলো মেরামতের জন্য রাখা হয়, আর ঠিক এর পেছনের দিকে একটা অফিস রুম ছিল। অফিস রুমে বসার জন্য একটা আরামদায়ক সোফা পাতা ছিল। আমি ঠিক করলাম এই সোফাতেই রাতটা কাটিয়ে দেব। সোফায় শুয়ে শুয়ে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলাম। ট্যুরিস্ট ভিসার মেয়াদ মাত্র 6 মাস, এই 6 মাস পর আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গেল, টেরি পেলাম না। রাতের কোনো একে গভীর প্রহরে অদ্ভুত একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা শুনে মনে হল কেউ যেন ওয়ার্কশপের যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করছে। গভীর ঘুম থেকে হুট করে জাগলে মানুষের মস্তিষ্ক কাজ করতে কিছুক্ষণ সময় নেয়, আমারও তাই হল। আমি সোফায় শুয়ে শুয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার না হলেও আবছা আলো আঁধারিতে ঢাকা। আমার প্রথম ধারণা হল নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে। শব্দটা বেশ স্পষ্ট ছিল, যেন কেউ ভারী লোহার টুলবক্স খুলে তার ভেতর থেকে কোনো যন্ত্র খুঁজছে। খটখট ঠনঠন শব্দ। আমি খুব সাবধানে নিঃশব্দে সোফা থেকে উঠলাম, পা টিপে টিপে অফিসের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার সামান্য একটা ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে অর্থাৎ সেই সরু জায়গাটা দিয়ে আমি উঁকি দিলাম। অনেক ভালো মতো দেখলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোথাও কেউ নেই, একদম ফাঁকা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল আমি দরজার কাছে আসতেই শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম হয়তো নতুন জায়গায় এসেছি বলে মনের ভুল হচ্ছে। মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি আবার সোফায় এসে শুয়ে পড়লাম। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না, কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভেঙে গেল। এবার শব্দটা অন্যরকম, মনে হল অফিসের বাইরে রাখা পানির পাত্রটা কেউ ব্যবহার করছে। পানি গ্লাসে ঢাললে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে, কেউ যেন একের পর এক গ্লাস পানি ঢেলে খাচ্ছে। আমি সোফায় শুয়ে শুয়ে সেই পানির গ্লাস গোনা শুরু করলাম, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস। শব্দটা থামছে না। শুয়ে শুয়ে ভাবলাম যতক্ষণ এই শব্দ বন্ধ না হবে ততক্ষণ আমি আর উঠে দেখব না, কারণ সত্যি বলতে কি রাতের নিস্তব্ধতায় এমন অজানা শব্দ শুনতে শুনতে উঠে গিয়ে চেক করাটা কলিজা কাঁপানো একটা ব্যাপার। বন্ধুর সেই সতর্ক বাণী আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। সে তো আগেই বলেছিল যে এখানে জিনের আস্তানা আছে। আমার মনে হল ওরা হয়তো আমাকে ওদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দুটো ঘটনা ঘটার পরও আমার মনে কোনো তীব্র ভয় কাজ করছিল না। হয়তো আল্লাহ আমাকে ওই মুহূর্তে অমানবিক সাহস দিয়েছিলেন, পরিস্থিতিটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। ওয়ার্কশপটা ছিল লোকালয় থেকে বেশ দূরে নির্জন একটা জায়গায়, তারপরও আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি পাশ ফিরে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। আমি সবেমাত্র চোখটা বন্ধ করেছি, এখনো পুরোপুরি ঘুমাইনি, ঠিক তখনই অনুভব করলাম আমার ঠিক পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। আপনারা হয়তো জানেন যখন একদম কাছে দিয়ে কেউ হেঁটে যায় তখন বাতাসে একটা হালকা ঝাপটা লাগে। বদ্ধ ঘরের ভেতর যেখানে বাতাসের কোনো চলাচল নেই সেখানে আমি স্পষ্ট অনুভব করলাম আমার পেছন দিয়ে কেউ হেঁটে গেল, আর তার চলাচলের ফলে সৃষ্ট বাতাসের ঝাপটা আমার গালে লাগল। এই ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল, এতক্ষণের জমানো সাহস মুহূর্তেই উবে গেল। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। একে তো এই ওয়ার্কশপে আমার প্রথম রাত, তার উপর আমি এই দেশেও একদম নতুন, আমার কাছে কোনো ইমার্জেন্সি নাম্বার নেই, কাউকে ডাকার কোনো উপায় নেই, বন্ধুটাও আমাকে বিপদের মুখে ফেলে চলে গেছে। আমি ধরফড় করে সোফা থেকে উঠে বসলাম, নিজের অজান্তেই বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমি যখন ভয়ে কুঁকড়ে গিয়ে দোয়া পড়ছি ঠিক তখনই বাইরের বড় হল রুম থেকে একটা আওয়াজ ভেসে এলো, কেউ একজন আমাকে নাম ধরে ডাকছে,
সালমান, হাই সালমান, বাইরে আয়।
গলার স্বরটা আমার খুব চেনা, মনে হল ঠিক আমার বন্ধুর মতো গলার আওয়াজ, একই সুরে একই ভঙ্গিতে কেউ একজন বারবার ডেকেই যাচ্ছে,
সালমান, বাইরে আয়।
হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এল, আচ্ছা এমনও তো হতে পারে যে ওয়ার্কশপের ছেলেরা মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে, ওরা তো জানতো আমি রাতে এখানে থাকব, হয়তো ওরাই আমাকে ভয় দেখানোর জন্য এসব নাটক সাজিয়েছে, জিন ভূতের গল্পটাও হয়তো ওদেরই বানানো। এই কথা ভাবতেই আমার মনের ভয়টা কিছুটা কমে গেল, আমি মনে মনে হাসলাম, ভাবলাম ও আচ্ছা এই ব্যাপার, প্রথমে জিনের ভয় দেখানো আর এখন নিজেরা লুকিয়ে লুকিয়ে সমস্ত করা হচ্ছে। নতুন কোথাও কাজে গেলে পুরনোরা নতুনদের সাথে এরকম প্র্যাঙ্ক বা মজা করে থাকে। আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে আমার বন্ধুরাই এই সমস্ত কাজ করছে। আমি বেশ যাঁদ্রেল গলায় ভেতর থেকে চেঁচিয়ে বললাম,
দাঁড়া আসছি আমি।
মুখে একটা বিজয়ের হাসি ঝুলিয়ে আমি অফিসের দরজা খুলে ফেললাম, কিন্তু দরজা খোলার পর আমার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ওয়ার্কশপের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত ভারী লোহার যন্ত্রপাতি, রেঞ্জ হ্যামার, স্ক্রু ড্রাইভার, সবগুলো কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে দেয়ালের সাথে সেঁটে আছে, যেন কেউ ওগুলোকে আঠা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। চুম্বকের টানে লোহার সাথে যেভাবে চুম্বক আটকে যায়, দৃশ্যটা দেখে আমি থমকে গেলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না, আমি শুধু সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বললাম,
হেই কে ওখানে, বাইরে আয়, আমি তোদের দেখে ফেলেছি, মজা করছিস তাই না?
ঠিক সেই মুহূর্তে আচমকা ওয়ার্কশপের সব আলো নিভে গেল, নিকশ কালো অন্ধকারে পুরো জায়গাটা ডুবে গেল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, মূর্তির মতো জমে গেলাম, আমার হাতে কোনো টর্চ নেই, পকেটে কোনো দেশলাই বা লাইটার নেই। এই অন্ধকারে আমি এক পা নড়বো সেই সাহসও পাচ্ছিলাম না। আমি অন্ধের মতো হাতড়ে হাতড়ে অফিসের দরজার দিকে ফেরার চেষ্টা করলাম। আমার পরিকল্পনা ছিল দেয়াল ধরে ধরে কোনো মতে অফিসের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেব। আমি খুব সাবধানে পা ফেলছিলাম আর হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলাম যাতে কোনো কিছুর সাথে ধাক্কা না খাই। আমি চাইছিলাম দেয়ালটা খুঁজে পেতে। আমি হাত বাড়ালাম দেয়াল স্পর্শ করার জন্য, কিন্তু আমার হাত ইটের শক্ত দেয়ালে লাগল না, তার বদলে আমার হাত গিয়ে পড়ল অন্য কিছুর ওপর, মানুষের কাঁধ। হ্যাঁ, অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম আমার হাতটা রাখা আছে জীবন্ত কোনো মানুষের কাঁধের ওপর। আমি শিউরে উঠলাম, আমার হাতের নিচে নরম মাংস আর হাড়ের গড়ন। আমি অবচেতনভাবে সেই কাঁধটা খামচে ধরলাম এবং ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বললাম, কে কে তুই? উপাস থেকে কোনো উত্তর এল না, শুধু এক ভুতুরের স্তব্ধতা। আমি এবার আরো জোরে চিৎকার করলাম, আমার বন্ধুর নাম ধরে ডাকতে লাগলাম,
দোস্ত দেখ এটা যদি তোর ফাজলামি হয় এখনই থামা, অনেক হয়েছে আর না।
আমি পাগলের মতো চিৎকার করে যাচ্ছিলাম, কিন্তু যে মানুষটার কাঁধ আমি ধরে আছি সে নড়ছেও না, কথাও বলছে না, এমনকি তার কোনো নিঃশ্বাসের শব্দও পাচ্ছি না। হঠাৎ করেই আবার দপ করে লাইটগুলো জ্বলে উঠল, আলোর ঝলকানি চোখে শুয়ে আসতে আমি দেখলাম আমার সামনে কেউ নেই, আমি যে জায়গাটা খামচে ধরেছিলাম সেখানে শুধুই শূন্য বাতাস। কিন্তু আমার চোখ যখন মেঝের দিকে গেল আমি দেখলাম একটা ছায়া, কোনো মানুষের শরীর নেই, কিন্তু একটা স্পষ্ট কালো ছায়া আমার পায়ের কাছ থেকে দ্রুত সরে গিয়ে দেয়ালের সাথে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক সেকেন্ডও সেখানে থাকা সম্ভব ছিল না, আমার সাহসের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। আমি জান প্রাণ নিয়ে দৌড়ে ওয়ার্কশপের প্রধান শাটারটা খুললাম এবং সোজা বাইরে বেরিয়ে এলাম। ওয়ার্কশপের ঠিক বাইরেই একটা কাঠের বেঞ্চ পাতা ছিল, আমি সেই বেঞ্চের উপরে ধপ করে বসে পড়লাম, আমার শরীর তখনও কাঁপছে। আমি আর ভেতরে ঢোকার সাহস করলাম না, ওই বেঞ্চেই গুটিসুটি মেরে বসে রইলাম। এক সময় ক্লান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘড়িতে তখন 7টা বা 8টা বাজে, ওয়ার্কশপের অন্য কর্মচারীরা আসতে শুরু করল। তারা আমাকে বাইরে বেঞ্চে অঘরে ঘুমাতে দেখে অবাক হল, কয়েকজন আমাকে ডেকে তুলল,
কি ব্যাপার ভাই আপনি বাইরে কেন, ভেতরে ঘুমাননি?
আমি তাদের কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সেই বন্ধুটি এলো। তাকে দেখা মাত্রই আমি কোনো কথা না বলে তার হাত ধরে সোজা টেনে নিয়ে গেলাম অফিসের ভেতরে। গতকাল রাতের সব ঘটনা খুলে বললাম, দেয়ালের সেই টুলস, পানি পড়ার শব্দ, আমার নাম ধরে ডাকা, অন্ধকারে কাঁধ স্পর্শ করা সব। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, সকালে ঢুকে দেখি দেয়ালে সেই টুলসগুলো যেগুলো রাতে দেয়ালের গায়ে সেঁটেছিল সেগুলো সব স্বাভাবিকভাবে নিজের নিজের জায়গায় আছে, যেন রাতে কিছুই হয়নি। আমি বন্ধুকে বললাম, ভাই তোর এখানে মারাত্মক সমস্যা আছে। আমি তো ভেবেছিলাম তোর আমার সাথে ফাজলামি করছিস, কিন্তু কাল রাতে যা দেখলাম এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বন্ধু আমার কথা শুনে চিন্তিত মুখে বলল, এখন তুই কি চাস, তোর প্ল্যান কি? আমি অসহায়ভাবে বললাম, আমি নিজেই বুঝতে পারছি না। আজ আমি আমেরিকায় দ্বিতীয় দিন কাটাচ্ছি, পকেটে ফুটো পয়সা নেই যে অন্য কোথাও রুম ভাড়া নেব, থাকার জায়গাও নেই, আমি এখন কি করব? বন্ধু বলল, টাকার চিন্তা করিস না, দরকার হলে আমি তোকে অ্যাডভান্স স্যালারি দিয়ে দেব, কিন্তু সমস্যা হল এখানে রুম খুঁজে পেতে হলেও অন্তত 3-4 দিন লেগে যাবে। এই কয়টা দিন কোথায় থাকবি তুই? আমরা দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি মিনমিন করে বললাম, তুই আমাকে কয়েকদিনের জন্য তোর বাসায় নিয়ে যা। সে মাথা নিচু করে বলল, বিশ্বাস কর আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু আমার বাসায় মাত্র 2টো বেডরুম, একটায় বাচ্চারা থাকে, অন্যটায় আমরা স্বামী স্ত্রী, তোকে রাখার মতো 1 ইঞ্চি জায়গাও নেই। আচ্ছা কাল রাতের ঘটনা তুই অন্য কাউকে বলিসনি তো?
আমি মাথা নাড়লাম,
না, তোর জন্যই অপেক্ষা করছিলাম, আমি আসলে চাইনি তোর ব্যবসার কোনো বদনাম হোক।
সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
ভালো করেছিস, এক কাজ করি, আজ রাতে আমি ওয়ার্কশপের একটা ছেলেকে তোর সাথে থাকার জন্য বলে দেব, একা ছিলি বলেই হয়তো ভয় পেয়েছিস, দুজন থাকলে আর ভয় লাগবে না।
আমি রেগে গিয়ে বললাম, তোর কি মাথা খারাপ হয়েছে? কাল রাতে আমি নিজের চোখে যা দেখলাম এরপর তুই আমাকে আবার এখানে থাকতে বলছিস, অসম্ভব। বন্ধু এবার একটু বিরক্ত হল, সে বলল,
দেখ এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তুই যদি চাস তো রাস্তায় থাকতে পারিস, আমি বড় জোর তোর সাথে একজন সঙ্গীও দিতে পারি, এর বাইরে আমার কিছু করার নেই।
আমি জেদ ধরলাম,
দরকার হলে আমি আজ রাতেও বাইরের ওই বেঞ্চেই ঘুমাবো, তবু ভেতরে থাকবো না।
বন্ধু তখন আমাকে ধমক দিয়ে বলল, সালমান তুই কি নিজেকে ডোবাবি, সাথে আমাকেও ফাঁসাবি? তুই এখানে টুরিস্ট ভিসায় এসেছিস, যদি পুলিশ তোকে রাতে এভাবে বেঞ্চে ঘুমাতে দেখে ধরে নিয়ে যাবে, ইনভেস্টিগেশন করবে, কি জবাব দিবি?
সোজা তোকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দেবে, আর সে সাথে আমার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে।
ফেরত পাঠানোর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, এত কষ্ট করে আমেরিকায় এসেছি, এখনই ফিরে যেতে চাই না। অগত্যা আমি রাজি হলাম, বললাম,
ঠিক আছে, তবে অবশ্যই কাউকে আমার সাথে দিবি, দুজন থাকলে সাহস পাব।
সারাদিন আমরা কাজের মধ্যে ডুবে রইলাম, কিন্তু যতই সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগল আমার বুকের ভেতরে ভয়টা বাড়তে লাগল। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে ওয়ার্কশপ বন্ধ করার তোড়জোড় শুরু হল। আমার বন্ধু তখন পাকিস্তান থেকে নতুন আসা একটা ছেলেকে ডাকল, ছেলেটা ছিল একদম সাদাসিধা নিরীহ টাইপের। বন্ধু তাকে বলল,
শোনো আজ রাতে তোমাকে সালমানের সাথে থাকতে হবে।
কথাটা শুনেই ছেলেটার মুখ শুকিয়ে গেল, সে আমতামতা করে বলল,
স্যার কেন, আমি কেন থাকব?
বন্ধু তাকে আসল কারণটা বলল না, মিথ্যে করে বলল,
রাত 3টার দিকে একজন আর্জেন্ট ক্লায়েন্ট আসবে গাড়ির ডেলিভারি নিতে, তুমি থাকবে যাতে গাড়িটা তাকে বুঝিয়ে দিতে পারো।
ছেলেটা ভয় পেয়ে গেল, সে বলল,
স্যার আমি বরং বাসায় গিয়ে ঘুমাই, রাত 3টার দিকে এসে গাড়ি দিয়ে দেব।
বন্ধু তাকে ধমকে সুরে বলল,
বেশি কথা বলো না, আমি যখন বলছি থাকতে হবে তখন থাকবে, ক্লায়েন্ট 3টায় আসতে পারে, আমার আগেও আসতে পারে।
বেচারা কোনো কথা বলার সাহস পেল না, অগত্যা সে থেকে গেল। অফিসে 2টো সোফা ছিল, একটায় আমি বসলাম, অন্যটায় সে। আমরা দুজন গল্প করছিলাম, হাসি ঠাট্টা করার চেষ্টা করছিলাম পরিবেশটা হালকা করার জন্য, কিন্তু সত্যি বলতে আমরা দুজনেই ছিলাম ভীষণ আতঙ্কিত। সেও আমার মতো এখানে জিন আছে এরকম কথা শুনেছিল। রাত 11টা বাজতেই আমাদের দুজনের চোখে ঘুম নেমে এলো। ছেলেটা ঘুমোতে চাইছিল না, পাশে ক্লায়েন্ট এসে ফিরে যায়। আমি তাকে অভয় দিয়ে বললাম,
তুমি নিশ্চিন্ত ঘুমাও, আমি জেগে আছি, আমি হ্যান্ডেল করব।
সে আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমার চোখের পাতাও ভারী হয়ে এলো। ঘুমানোর আগে মনে মনে আল্লাহকে ডাকলাম, এই রাতটা যেন কোনো ঝামেলা ছাড়া কেটে যায়, মাঝরাতে কোনো শব্দে যেন ঘুম না ভাঙে। কিন্তু মুরব্বীরা বলেন না
কপালে দুর্ভোগ থাকলে ছোট ছোট আশাও পূরণ হয় না, আমার ক্ষেত্রেও তাই হল। গভীর রাতে ঘুমের মধ্যেই আমি অনুভব করলাম কেউ আমাকে প্রচণ্ড জোরে ঝাঁকাচ্ছে আর চিৎকার করে ডাকছে,
সালমান ভাই ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, সর্বনাশ হয়ে গেছে।
আমি তখন গভীর ঘুমে, ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে তুলে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় বলল,
ভাই একটু কান পেতে শুনেন, বাইরে কিসের যেন আওয়াজ হচ্ছে।
কয়েক মুহূর্ত পর আমার মস্তিষ্ক সচল হল, ঘুমের ঘোর কাটতে আমি শুনলাম বাইরে হাড় হিম করা শব্দ, আগের রাতের মতোই ধাতব যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করার শব্দ, আজকে তীব্রতা আরো বেশি। আমি ছেলেটাকে সাহস দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমার নিজেরই কলিজা শুকিয়ে গেছে। বললাম,
আরে ভয়ের কিছু নেই, হয়তো ইঁদুর টিদুর হবে, টুলবক্সের উপরে লাফালাফি করছে। না ভাই এটা ইঁদুর না, চলেন আমরা গিয়ে দেখি।
আমি দেয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত আড়াইটা বাজে। আমরা দুজন সাহস সঞ্চয় করে অফিস থেকে বের হয়ে মূল হলের দিকে পা বাড়ালাম। হলরুমে পা রাখতেই নাকে এসে লাগলো এক উৎকট দুর্গন্ধ, মনে হল কেউ যেন প্রচুর পরিমাণে মাংস পুড়িয়েছে বা পোড়া মাংসের পচা গন্ধ বাতাসে ভাসছে। গন্ধটা এত তীব্র ছিল যে বমি আসার উপক্রম হল। হঠাৎ ছেলেটা চিৎকার করে বলে উঠল,
সালমান ভাই ওই দেখেন ওখানে কে দাঁড়িয়ে আছে।
সে কাঁপতে কাঁপতে একটা অন্ধকার কোণার দিকে আঙুল তুলে ইশারা করল। আমি দ্রুত সেই দিকে তাকালাম, প্রাণপণ চেষ্টা করলাম কিছু দেখার, কিন্তু বিশ্বাস করুন আমি সেখানে কিছুই দেখতে পেলাম না, শুধুই অন্ধকার। আমি বললাম,
কই, আমি তো কাউকে দেখছি না, তোমার মনের ভুল এসব।
ছেলেটা তখন হিস্টেরিয়াগ্রস্ত পেশেন্টের মতো কাঁপছে, ফিসফিস করে বলল,
ভালো করে দেখেন তো ভাই, কোনায় দাঁড়িয়ে আছে একজন মহিলা।
আমি তখনও সেই কোনার দিকেই তাকিয়ে আছি, আপ্রাণ চেষ্টা করছি দেখার। ঠিক তখনই ছেলেটা গগন বিদারী চিৎকার করে বলল,
সালমান ভাই সরেন, জলদি সরেন।
সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর ঠিক সেই মুহূর্তেই শাঁই করে একটা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। আমার জীবনের সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলব না। হয়তো আধা সেন্টিমিটার বা তার চেয়েও কম দূরত্ব ছিল, একটা ভারী হাতুড়ি আমার কানের লতি ছুঁয়ে সোজা গিয়ে পিছনের ইটের দেয়ালে আঘাত করল। ধপাস করে একটা শব্দ হল এবং হাতুড়িটা দেয়ালে গেঁথে গেল। ভাবা যায় কেউ একজন অন্ধকার থেকে ওই হাতুড়িটা গায়ের জোর দিয়ে মেরেছিল। এটা পরিষ্কার ওয়ার্নিং বা সতর্ক বার্তা, ওরা আমাদের ভয় দেখাচ্ছে না, ওরা এখন আমাদের মারতে চাইছে। আমাদের আর বোঝার বাকি রইল না যে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ না। আমরা দুজন জানের মায়ায় দৌড় দিলাম, কোনো মতে শাটার খুলে রাস্তায় বেরিয়ে এলাম। বাইরে এসে আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম, আমাদের শরীর ঘামে ভিজে একাকার। আমি হাঁপাতে হাঁপাতে বললাম,
তাড়াতাড়ি ওয়ার্কশপ বন্ধ করো, আর এক মিনিটও না, চলো তুমি যেখানে থাকো সেখানেই যাব।
ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল,
কিন্তু ভাই ওই ক্লায়েন্ট গাড়ি নিতে আসবে যে।
আমি ধমক দিয়ে বললাম,
জাহান নামে যাক তোমার ক্লায়েন্ট, জীবন বাঁচলে অনেক ক্লায়েন্ট পাবে, তালা লাগাও জলদি।
সে দ্রুত হাতে তালা লাগালো, তারপর আমরা প্রায় দৌড়াতে দৌড়াতে তার ভাড়া বাসার দিকে রওনা দিলাম। ভাগ্যিস তার বাসাটা খুব বেশি দূরে ছিল না, কয়েক গলি পরেই একটা ছোট রুম নিয়ে সে থাকত। সেখানে পৌঁছে আমরা দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়লাম। একটু ধাতস্থ হওয়ার পর আমি তাকে আসল সত্যটা খুলে বললাম, বললাম আসলে ক্লায়েন্ট আসার কোনো কথাই ছিল না। ছেলেটা আক্ষেপ করে বলল,
সালমান ভাই আপনার যদি থাকার জায়গার এত সমস্যাই থাকে আমাকে বললেই হতো, আমরা একসাথে থাকতাম।
আমি বললাম,
ভাই আমি তো জানতামই না যে তুমি একা থাকো, আর ওই দিন তো তুমি ছুটিতে ছিলে।
সেদিন রাতটা আমরা কেউ ঘুমোতে পারিনি, চোখের সামনে বারবার ভেসে উঠছিল সব। সেই ঘটনার পর থেকে আমি ওই ছেলের রুমেই একসাথে থাকতাম। আজ এই ঘটনার প্রায় 17-18 বছর হয়ে গেছে, এখন আমি আমেরিকার সিটিজেন, আমার নিজের আলাদা ওয়ার্কশপ আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। কিন্তু আমার সেই বন্ধু এখনো সেই অভিশপ্ত ওয়ার্কশপটাই চালায়। আজও দিনের বেলা সেখানে কাজ হয়, কিন্তু সূর্য ডোবার পর পৃথিবীর কোন শক্তি কোন মানুষকে ওই ওয়ার্কশপের ভেতরে আটকে রাখতে পারবে না। এখনো রাতে ওটা জিনের দখলে চলে যায়। মাঝে মাঝে আমি যখন একা বসে থাকি তখন ওই রাতের কথা ভাবি, শরীরটা শিউরে ওঠে। এই রহস্যের সমাধান আমি আজও পাইনি যে কে ওটা ছিল যার কাঁধে আমি হাত রেখেছিলাম। হয়তো সমাধান কোনোদিনও পাব না। এই বলেই সালমান ভাই তার ঘটনা শেষ করেছেন এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিতা আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি আরো নতুন নতুন ঘটনা সংগ্রহ করে আমাদের পাঠাবেন। আপনার জন্য শুভকামনা রইল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে তারও একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে। আর সেটি হচ্ছে, এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অজিতপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক স্ন্যাপচ্যাট লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। জিনের জানাজা এই দুনিয়ার অনেক আলেম থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও পড়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের। কিন্তু এই জিনের জানাজার আগেও কারোর সাথে ঘটতে পারে অদ্ভুত ভয়ানক কিছু ব্যাপার। চলুন সেই অভিজ্ঞতা নিয়েই আজ আপনাদের একটা সত্য ঘটনা শোনাই। যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তার অনুরোধে তার নাম ঠিকানা গোপন রেখে আমি তার ছদ্মনাম ব্যবহার করছি। তবে হয়তো প্রচলিত জায়গায় সেই নামে অনেকেই তাকে চিনতে পারেন, তাই জায়গাটির নাম পূর্ণ ঠিকানাও আমি এড়িয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি তানভীর তুষার, ভূত .com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। বেশ অনেকদিন পরে একটা অদ্ভুত সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটি যে সময়ের, তখন শহরের মসজিদে কাঠের তৈরি লাশ বহনের খাটিয়ার জায়গায় জায়গা করে নিয়েছে লোহার পাইপ আর পাত দিয়ে তৈরি খাটিয়া। সেই সাথে এইভাবে তৈরি খাটিয়া তখন শহর ছেড়ে দুই একটা গ্রামের মসজিদেও ব্যবহার করা শুরু হয়েছে। আর এই লোহার তৈরি জিনিসের ঢাকার একটি ওয়ার্কশপে বিভিন্ন আসবাবপত্র ও লাশ গোসল করানোর খাট এবং লাশ বহনের খাটিয়া তৈরি করে লাবিব। প্রায় 3 বছর এই পেশার সাথেই তার জীবন। এখানে তার সাথে কাজ করে রিয়াদ। লাবিব জীবনে যতগুলো লাশ বহনের খাটিয়া তৈরি করেছে তার সবগুলোর হাতলে সে তার নিজের নামের প্রথম অক্ষর দিয়ে একটা চিহ্ন এঁকে দেয়। এই জিনিসটা খেয়াল করে একদিন রিয়াদ তাকে প্রশ্ন করে,
তুই প্রতিবার খাটলি বানানোর পরে হাতলে একটা চিহ্ন এঁকে দিস কেন?
জবাবে লাবিব তাকে জানায়,
আসলে এটা আমি করি কারণ আমাদের তৈরি এই খাটিয়াগুলো তো দেশের বিভিন্ন প্রান্তে যায়, তাই আমি কোনো মসজিদে গেলেই সেখানে সেই খাটিয়াগুলো দেখি, দেখি আমার তৈরি কিনা, যদিও এখন পর্যন্ত একটাও খুঁজে পাইনি।
রিয়াদ বলে,
আচ্ছা এই লাশ বহনের খাটিয়াগুলো তো মসজিদেই থাকে আর রাতে তার গেটে তালা দেওয়া হয়, তাহলে কেউ চাইলেও মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিকে না বলে খাটিয়া নিতে পারবে না। কিন্তু ছোটবেলায় দাদির মুখে অনেক গল্প শুনতাম জিনের জানাজা নিয়ে, তো ওরা লাশ রাখার খাটিয়া পায় কোথায়? লাবিব তখন বলে, এটা আসলে একটা ভাবার বিষয়। ছোটবেলাতে লোকমুখে অনেক গল্পই শুনেছি, কিন্তু সব কি আর দেখেছি নাকি? মনে হয় এটাও তেমন একটা ব্যাপার।
লাবিব শেষ তার গ্রামের বাড়ি গিয়েছিল প্রায় ছয় মাস আগে। কিছুদিন হল তার মাকে স্বপ্ন দেখছে রাতে, আর গ্রামের বাড়ির জন্য তার মন কেমন করছে। এবার কদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চায় সে। যথারীতি ওয়ার্কশপ থেকে কয়েকদিনের ছুটি নেয় লাবিব। তার গ্রামের বাড়িতে ট্রেনে বা বাসে চড়ে দুইভাবে যাওয়া যায়, কিন্তু লাবিবের সবসময় ট্রেনে যেতেই ভালো লাগে। ট্রেনে করে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যেতে সন্ধ্যা পার হয়ে যায়, তারপরে ভ্যান যোগে 5 কিলোমিটার এবং এরপরে 2 কিলোমিটারের হাঁটা পথে গ্রামের বাড়ি। লাবিব প্রতিবারের মতো বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে তার ট্রেন নির্দিষ্ট সময়ে চেয়ে 4 ঘন্টা লেট করে আসে। সে যখন ট্রেনে উঠে পড়ে তখন প্রায় দুপুর, এই কারণে তার গ্রামের স্টেশনে যেতে রাত 11টা বেজে যায়। স্টেশনে থাকা লাইটগুলো তখন টিম টিম করে জ্বলছে। বাইরে বের হয়ে দেখে অনেক রাতের জন্য মাত্র একটা ভ্যান দাঁড়িয়ে আছে। লাবিব কাছে গিয়ে দেখে বেশ বৃদ্ধ একজন লোক বসে আছে ফ্যানের ওপরে, শরীরে যেন কোনো শক্তি বলতে কিছু নেই। আলো আধারিতে মুখটা বেশ অস্পষ্ট লাগছে তার। লাবিব ভ্যান চালককে তার ঠিকানা বলে জিজ্ঞেস করল সেখানে যাবে কিনা। ভ্যান চালক লাবিবের দিকে একবার তাকিয়ে তাকে আপাত মস্তক দেখে নিয়ে ভ্যানে উঠে বসতে বলল। ভ্যান চালক ভ্যান চালাতে শুরু করল। ভ্যানের নিচে থাকা হ্যারিকেনের টিমটিমে আলোয় রাস্তার কিছু অংশ দেখা গেলেও সবকিছু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভ্যান চালকের সাথে অল্প স্বল্প কথা বলতে থাকে লাবিব, কিন্তু এই ভ্যান চালক তার সাথে তেমন কথা বলছে না। তার বিভিন্ন কথার উত্তর যেন বেশিরভাগ সময় মাথা নাড়িয়েই দিচ্ছে। গ্রামের রাস্তা ধরে চলতে থাকে তার ভ্যান। গন্তব্যে পৌঁছে ভ্যানের ভাড়া মিটিয়ে হাঁটতে শুরু করে লাবিব। এবার তাকে যেতে হবে বেশ অনেকটা পথ। রাত তখন প্রায় 11:30 পার হয়ে গেছে, 12টার কাছে পৌঁছে গেছে সময়। তবে ট্রেন যে লেট করবে সেটা তো আর আগে জানত না সে, তাই সাথে কোনো লাইট আনা হয়নি। তবে আকাশে যে চাঁদ আছে এটাই তার কাছে এখন সবচেয়ে স্বস্তির ব্যাপার। সে হেঁটে এক রাস্তার বাঁকে এসে দাঁড়িয়েছে। এখান থেকে তার বাড়িতে যাওয়ার দুইটা পথ, একটা ছোট মেঠো পথ ধরে নদীর বাঁকে ঘেঁষে, আর একটা গলাকাটা বিল নামে একটা বিলের মাঝ দিয়ে। আসলে বিলের নাম কেন গলাকাটা বিল হল সেটা তার জানা নেই, কিন্তু এই বিল নিয়ে গ্রামে প্রচলিত আছে বিস্তর সব ঘটনা। এক মুহূর্ত থেমে চিন্তা করে নেয় লাবিব, যদি মেঠো পথ দিয়ে যায় তাহলে সময় বেশি লাগবে, প্রায় 15 মিনিট। সারাদিন ট্রেনের জন্য অপেক্ষা, জার্নি, এই রাতে তার শরীর আর নিতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নিল গলাকাটা বিলের মাঝ দিয়ে বাড়ি যাবে। রাস্তা থেকে বিলের মাঝে নেমে জমির একটা আইল ধরে হাঁটা দিল সে। মাথার উপরে পরিষ্কার আকাশের চাঁদের আলো, বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। একটা হালকা শিরশিরে ঠান্ডা বাতাস এসে লাগছে তার শরীরে। দেখতে দেখতে বেশ অনেকটা পথ হেঁটে ফেলেছে সে। পেছনের রাস্তাটাও যেন মিলিয়ে গেছে অন্ধকারে। এর মাঝেই দূরে থেকে ভেসে আসলো শেয়ালের ডাক। একটা শেয়াল ডেকে ওঠার সাথে সাথে অনেকগুলো শেয়াল যেন করুণ সুরে ডেকে উঠল। এবার একটু ভয় পেল লাবিব। আর যাই হোক, এই রাতে শেয়ালের দলের সামনে পড়লে আর রক্ষা নেই। রাস্তা থেকে নামার সময় একটুও খেয়াল হয়নি এই কথা, না হলে সে লাঠি হাতে করে নামত গলাকাটা বিলে। এসব চিন্তা করে ভয়ে পথ চলতে চলতে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। চারপাশে একটু ভালো করে তাকিয়ে নিল সে, কিন্তু শব্দটা কোথা থেকে আসছে দেখতে পেল না। তবে শব্দটা তার বেশ পরিচিত, কিসের শব্দ এটা মনে করতে পারছে না। এর মাঝেই মনে হল শব্দটা তার পেছন দিক থেকে দ্রুত তার দিকে এগিয়ে আসছে। সে পেছনে তাকাতেই থমকে গেল। একটা কালো শুকর গাঁইগুঁই শব্দ করে এগিয়ে আসছে তার দিকে। লাবিব ফিরে তাকাতেই সেই শুকর যেন এক মুহূর্তে থমকে দাঁড়াল। তারপরে লাবিবের বাম পাশে এগিয়ে গেল সেটি। একটা জমি পরে বাম পাশের আইলের নিচ দিয়ে মুখ দিয়ে মাটি ঘুরে কি যেন খাচ্ছে সেই শুকর, আর এগিয়ে যাচ্ছে সামনের দিকে। লাবিব ভয়ের চেয়ে অবাক হয়ে গেল বেশি, কারণ তাদের গ্রামে বা এর আশেপাশে শুকর পালে এমন কোন লোক নেই, আর এত রাতে এটি এখানে থাকারও কথা না। তবে সে ভাবল, অনেক সময় দেশের বিভিন্ন এলাকা থেকে সব শুকুরের বিশাল দল নিয়ে লোকজন বিভিন্ন এলাকায় যায়, তেমনি হয়তো কোনো দল এসেছে, আর এই শুকর হয়তো দল ছুট হয়ে রাতে এরকম ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছু ভাবতে ভাবতে লাবিব এগিয়ে যায় তার বাড়ির দিকে। কিন্তু তার এই অবাক হয়ে যাওয়া ব্যাপারটা যে কখনো ভয়ে রূপ নিতে পারে এটা সে কল্পনাও করেনি। কারণ একটু পরেই লাবিব দেখল একটার পর একটা শুকর কোথা থেকে যেন বের হয়ে আসছে, আর প্রথম দেখা সেই শুকরের সাথে যোগ দিয়ে সেম ভাবে মাটির মাঝে কিছু খাচ্ছে আর সমান তালে এগিয়ে চলেছে তার দিকে। প্রথমে একটা শুকর থেকে চোখ ফেরাতেই সেটা হয়ে গেল তিনটা, এরপরে ছয়টা, পরক্ষণে নয়টা। ভয়ে যেন নিজের মাঝে শিথিয়ে গেল লাবিব, ভয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল তার শির দাঁড়াবে, সে সাথে প্রচণ্ড ঘামতে শুরু করল সে। এরই মাঝে শুকুরের শব্দগুলো যেন আরো বাড়তে শুরু করল, মনে হচ্ছে আস্তে আস্তে রেগে তারা গড়গড় করে একটা শব্দ করছে, এগিয়ে আসছে তার দিকে। লাবিব কি করবে ভেবে পাচ্ছে না, ভয় শুধু গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কি সামনের দিকে দৌড় দিবে নাকি থেমে উল্টো পথে দৌড় দেবে তার কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না। এর মাঝেই যেন সেই শুকুরের দল অগণিতভাবে বেড়ে একটা তার দিকে এগিয়ে আসছে। না, এভাবে আর থাকা যায় না, লাবিব শরীরের সব শক্তি এক করে দৌড় দেয় সামনের দিকে, আর পেছন থেকেও যেন সেই শব্দ আরো দ্রুত ভেসে আসতে থাকে তার দিকে। এভাবে কিছুটা পথ দৌড়ানোর পর সে যে বিলের ঠিক কোন দিকে চলে এসেছে তার বুঝতে পারে না, কারণ ভয়ে সে কোন দিকে দৌড় দিয়েছে খেয়াল করেনি। এবার সে কি করবে, কোন দিকে যাবে, এসব ভাবতেই হঠাৎ একটা সালামের শব্দ যেন নিজের মাঝেই চমকে ওঠে লাবিব। পেছনে ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে সালামের উত্তর দিতে দিতে সে তাকিয়ে দেখে একটা বেশ বয়স্ক একগাল ভর্তি পাকা দাঁড়িওয়ালা লোক তাকিয়ে আছে তার দিকে। এবার যেন একটা মানুষ দেখে ভয় কিছুটা কেটে গেল তার। লাবিব এগিয়ে গেল লোকটির দিকে। ততক্ষণে শুকুরগুলো যেন যেভাবে এসেছিল সেভাবে সামনের দিকে কোথায় মিলিয়ে গেল। লোকটি তাকে দেখে বলল, তুমি এত রাতে এখানে কি করছ? লাবিব কিছুটা ভয়ে ভয়ে তার বাড়ি ফেরার কথা জানাল লোকটিকে। লোকটি তখন বলল,
শোনো, এই পথে যখন এসেই পড়েছ তখন একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে।
লাবিব কিছুটা অবাক হয়ে গেল, এই মাঝরাতে এমন অচেনা একটা লোক এসে তাকে কি কাজের জন্যই বা বলছে। লাবিব জানতে চাইল কাজটা কি। লোকটি বলল,
আমাদের গোত্রের একজন লোক আজ মারা গেছেন, একটু সামনেই তার লাশ রাখা আছে। সেখানে আমাদের গোত্রের আরো কিছু লোক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার কবর খোঁড়া নিয়ে।
লাবিব বলল,
এত রাতে এই বিলের মাঝে লাশ আসবে কেন? আর আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনার গোত্র এই এলাকায় আসলো কোথা থেকে? আর এই রাতে কবর খোঁড়া নিয়েই বা সমস্যা হবে কেন? বিলের মাঝে তো কাউকে কবর দেয় এরকম শুনিনি।
লোকটি তখন একটু রাগান্বিত স্বরেই বলল,
তুমি বড্ড বেশি প্রশ্ন করছো, সব প্রশ্নের উত্তর তোমার না জানলেও চলবে, শুধু এটুকু জানো এখন তোমাকে আমার সাথে যেতে হবে আর একটা কবর খুঁড়ে দিতে হবে।
এবার লাবিব যেন আরো বেশি ঘামতে শুরু করল, এ কোন সমস্যার মধ্যে পড়ল সে, কি করবে সেটা ভেবে পাচ্ছে না। একবার মনে হল পেছনের দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে সে, কিন্তু পরক্ষণেই আবার মনে হল পেছনের দিকে পালিয়ে যাবে কোথায়, কারণ এখন সে বিলের ঠিক কোন জায়গায় আছে তা কোনোভাবেই অনুমান করা যাচ্ছে না। লোকটি লাবিবকে ধমকে উঠতেই ভয় ভয়ে লাবিব লোকটির পেছন পেছন হাঁটতে শুরু করল। সেই চাঁদের আলোয় একটু পরে স্পষ্ট দেখতে পেল দূরে কিছু ছায়া মূর্তির মতো লোকের জটলা। লাবিব তাদের কাছে পৌঁছাল এবং দেখল লম্বা আর ফর্সা মতো কিছু লোক দাঁড়িয়ে আছে সেখানে। তারা নিজেদের মাঝে কি সব কথা বলছে কি বলছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এদিকে এই লোকগুলোকে আগে কোথাও দেখেনি লাবিব, এরা যে অপরিচিত এই ব্যাপারটি বেশ স্পষ্ট। লাবিব সেখানে যেতেই লোকগুলো যেন এক মুহূর্তের মাঝে গল্প করা থামিয়ে দিল, সবাই তাকিয়ে রইল। তাদের থেকে একটু পাশে কিছু মহিলা মানুষের মতো অবয়ব দেখতে পেল সে। লাবিব সেখানে যেতেই 7 থেকে 8 বছর হবে এমন একটা বাচ্চা দৌড়ে আসলো তার দিকে। সেই ছেলেটি দৌড়ে এসে একটা পানি ভর্তি পিতলের বদনা এগিয়ে দিল লাবিবের দিকে। চাঁদের আলোয় যেন সেই পিতলের বদনাটি চকচক করে উঠল। লাবিবের পাশে থাকা লোকটি বলল,
এই বদনাটি নাও আর নামাজের জন্য অজু করে নাও, এই তোমার পানি।
লাবিব যেন তখন একটা ঘোরের মাঝে চলে গেছে, কাজ করা শুরু করে দিল। সে ছেলেটার হাত থেকে বদনাটা নিয়ে একটু দূরে জমির মাঝে বসে পড়ল। তারপরে ভয়ে ভয়ে বিসমিল্লা বলে অজু করা শুরু করে দিল। পানিটা মুখে দিয়ে যখন সে গড়গড়া সহ কুলি করছিল তখন পানিটা তার কাছে বেশ মিষ্টি মনে হল। লাবিব অজু শেষ করে আবার এগিয়ে আসতেই সেই ছোট্ট ছেলেটি তার হাত থেকে পিতলের বদনাটা নিয়ে সেই ভিতের মাঝে যেন কোথায় হারিয়ে গেল। তাকে নিয়ে আসা সেই লোকটি লাবিবের দিকে একটি শাবল আর একটি কোদাল এগিয়ে দিল আর একটি জমির দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল,
শোনো, এই জমির মাঝের ঠিক এই জায়গায় তুমি কবরটা খুঁড়বে।
লাবিব লোকটির দেখানো সেই জায়গাটার দিকে এগিয়ে গেল। তারপরে প্রথমে কোদাল দিয়ে জমির ওপরে থাকা মাটি সমান করে নিল। লোকটি তাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল কবরের মাপ, কোথা থেকে কতটুকু পর্যন্ত মাপ হবে সেটা দেখাতেই লাবিবের যেন ভেতরে একটা ভয়ের আভাস চলে আসল। কারণ স্বাভাবিক মানুষের তুলনায় কবরের যে মাপটি দেখানো হল সেটা বেশ লম্বা। কিন্তু এই মুহূর্তে তার আর কিছু করার নেই, তাই সে এরপর শাবল দিয়ে দাগ কেটে নিল চারপাশে। লোকটি তখনও তার পাশে দাঁড়িয়ে সেই কবর খোঁড়া দেখছে। লাবিব দাগ কাটতে কাটতে আর চোখে খেয়াল করল লোকটি এখনো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদের আলোয় যেন আর অনেক মোহনীয় লাগছিল চারপাশ। সেই চাঁদের আলোয় অজানা কোনো এক জগতে অচেনা কোনো একজনের কবর খুঁড়ছে লাবিব। দাগ কাটা শেষ হলে কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করল সে। কিছুক্ষণ মাটি কেটে পাশে থাকা সেই লোকটিকে লাবিব বলল,
একা একা কি আর কবর খোঁড়া সম্ভব? আমাদের বাড়ির দিকে কেউ মারা গেলে দেখতাম কয়েকজন মিলে কবর খোঁড়ে, সেখানে আমি একা এত বড় একটা কবর খুঁড়তে পারবো না। আর আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে আছেন অথচ আমাকে কেউ সাহায্য করছেন না।
লোকটি জবাবে বলল,
এখানে এত লোক আছে, সবাই যদি তোমাকে সাহায্যই করতে পারত তাহলে তো তাদের দিয়ে আমি কবর খুঁড়িয়ে নিতাম, তোমাকে এখানে ডেকে আনতাম না।
লাবিব দেখল এখানে কথা বলা বৃথা। সে একবার ভাবল যে কবর খোঁড়া বাঁধ দিয়ে সব ফেলে কোনো একদিকে দৌড় দেবে, কিন্তু পরক্ষণেই মনে হল এতগুলো লোকের মাঝ দিয়ে দৌড়ে সে কোথাও পালাতে পারবে না, আর যদি সে সেই শুকুরের পাল্লায় পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। এভাবে কত সময় গেছে তার মনে নেই, তবে শরীর আর সায় দিচ্ছে না এই কাজে। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে তার। মনের সাথে যুদ্ধ করে কোনো মতে মোটামুটি যা হোক একটা কবর খুঁড়ে ফেলল। তারপরে কবর থেকে ওপরে উঠতেই সেই লোক আবার হাতের ইশারা করল দূরে, আর সেই পিচ্ছি ছেলেটা এগিয়ে এসে তাকে আরও এক বদনা পানি এগিয়ে দিল। লাবিব হাত মুখ ধুয়ে উঠে দাঁড়াতেই সেই লোকগুলো বলল,
এখন জানাজা হবে, তুমি আমাদের সাথে কাতার বন্দী হও।
লাবিব দেখল যে আশেপাশে যে লোকগুলো ছিল তারা সবাই তখন কাতার বন্দী হয়ে গেল। জানাজায় ইমাম হিসেবে দাঁড়ালেন সেই বৃদ্ধ লোকটি। জানাজা শেষ হবার পরেই সেই লোকটি লাবিবের উদ্দেশ্যে বলল,
তুমি এতক্ষণ ধরে কার জন্য কবর খুঁড়লে একবার দেখবে না?
লাবিব এমনিতেই এই লাশের ব্যাপারে ভয় পায়, তার মাঝে এই মাঝরাতে এমন অদ্ভুত অবস্থায় পড়ে কারো লাশ দেখতে মন সায় দিচ্ছিল না। কিন্তু কি আর করার আছে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও এগিয়ে যেতে হল লাশটির দিকে। একটা লোহার খাঁটিয়ায় সাদা কাফনে মোড়ানো একটা লাশ শোয়ানো আছে, তবে লাশটার মাথার দিকে কাফনে কেমন যেন লাল লাল রক্তের ছোপ। দেখে মনে হচ্ছে রক্ত লেগে তা শুকিয়ে গেছে। লাবিব আরো কিছুটা এগিয়ে যেতেই এবার যেন তার অবাক হবার পালা। সে দেখল যে খাটিয়ায় লাশ রাখা আছে সেটা কিছুদিন আগেই তার বানানো একটা খাটিয়া, সেই খাটিয়ার হাতলে এখনো চকচক করছে তার এঁকে দেয়া চিহ্ন। সেই চিহ্নতে হাত বুলিয়ে লোকটার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল,
এটা তো আমার বানানো খাটিয়া, আপনি এটা পেলেন কোথায়?
লোকটি কিছু বলল না, কিন্তু তার কথা শুনে মুচকি একটু হাসল। এবার কিন্তু লাবি বেশ ভয় পেয়ে গেল, কারণ এবার আর সেই বৃদ্ধ লোকটার আচরণ তার কাছে স্বাভাবিক লাগছে না। এদিকে আশেপাশে থাকা লোকগুলো কেমন যেন গোল হয়ে আসছে চারপাশ থেকে। লাবিবার দেরি না করে উবু হয়ে লাশের মাথার দিকটা থেকে কাফনের কাপড়টা টান দিতেই ভয় কাঠ হয়ে গেল। সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার শরীর বেয়ে। কাফনের নিচে যে লাশটিকে শোয়ানো আছে তার ঠিক গলার জায়গাটায় একটা কাঁটা, আর সেই কাঁটা জায়গা থেকে মাথাটা নেই, সেখান থেকে এখনো রক্ত চুঁইয়ে পড়ছে। আর কিছু যেন ভাবার শক্তি নেই তার, সে আর কিছু চিন্তা করতে পারছে না। সে শুধু এতটুকুই বুঝেছে এখান থেকে পালাতে হবে, না হলে রক্ষে নেই। লাবিব হঠাৎ করে পেছনে ফিরে একটা দৌড় দেয়, আর পেছন থেকে একের পর এক ভেসে আসতে থাকে চিৎকার। কেউ যেন তাকে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকছে আর বলছে,
আয় কবর দিয়ে যা।
সে শরীরের সব শক্তি দিয়ে দিকবিদিক শূন্য হয়ে ছুটে চলেছে, আর খেয়াল নেই সে বিলের ঠিক কোন জায়গায় আছে, কোন দিকে দৌড়াচ্ছে। পেছন থেকে আবার সেই ক্ষীণ শব্দটা শুনতে পাচ্ছে সে। সে যখন পেছন থেকে আর সেই ডাক শুনতে পেল না, তখন দাঁড়িয়ে গেল। আজ রাতে এত বেশি পরিশ্রম হয়েছে, শরীর আর কিছু নিতে পারছে না। হঠাৎ সামনের বিলের মাঝে বিশাল একটা ছায়া মূর্তির মতো কিছু একটা দেখতে পেল সে। প্রথম দিকে ভয়ে চমকে উঠলেও চোখ সয়ে আসলে দেখতে পেল কোন বিশাল এক গাছ দাঁড়িয়ে আছে বিলের মাঝে। তার মনে পড়ে গেল বিলের মাঝে একটা বড় গাছ আছে। সে ভাবল বাকি রাতটা এই গাছের নিচেই কাটাবে, যেহেতু শরীর অনেক ক্লান্ত আর বিলের মাঝে কোথাও যাওয়ার মতো জায়গা নেই তার। আস্তে আস্তে গাছটার দিকে এগোতে লাগল লাবিব, কিন্তু সে গাছটার দিকে যতই এগোতে লাগল ততই একটা ক্ষীণ শব্দ ভেসে আসতে লাগল তার কানে। সেই শুরুতে বিলের মাঝে নেমে শুকর যেমন শব্দ করে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, তেমন একটা শব্দ, হ্যাঁ ঠিক তেমন একটা শব্দ আবার শুনতে পাচ্ছে সে। ভয়ে ভয়ে আরো কিছুটা সামনে যেতে সে দেখতে পেল গাছের পাশে পড়ে আছে সাদা কোনো মানুষের মতো একটা বস্তু, আর তার দেখা আগের সেই একদল শুকর সেখানে মাথা ডুবিয়ে কিছু একটা খাচ্ছে তারা। এটা দেখে আঁতকে উঠল লাবিব। এদিকে পড়ে থাকা গাছের শুকনো পাতায় তার পায়ের শব্দ হতেই কয়েকটা শুকর মাথা তুলে তাকালো তার দিকে, যাদের আলোয় অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই কালো মুখেও যেন লেগে আছে একটা লাল আভা, যা মুখ থেকে গড়িয়ে পড়ছে মাটিতে, আর সেই শুকরের দল এক এক করে যেন মাথা তুলে তাকাচ্ছে তার দিকে। ভয়ে যেন লাবিবের পা জমে গেছে সেখানেই, আর কোনো শক্তি নেই তার। এদিকে গড়গড় রাগান্বিত শব্দ করে সেই শুকরের দল এগিয়ে আসছে তার দিকে। লাবিবের এক মুহূর্তের জন্য মনে হল এটাই বুঝি তার জীবনের শেষ সময়। শরীরের শেষ শক্তি দিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড় দিতে চাইল সে। এদিকে কানের কাছে যেন রাগান্বিত সেই শব্দটা আরো এগিয়ে আসছে। মাথা ঝিমঝিম করে উঠল তার, শরীরের মাঝে একটা গরম আভা অনুভব করল সে। আস্তে আস্তে চোখের সামনে সব অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। শুধু পেছনে ফিরতে সে দেখতে পেল দু একটা আলোর রেখা জ্বলে নিভে এগিয়ে আসছে তার দিকে। এরপর ভয়ে ক্লান্তিতে শরীরটা ছেড়ে দিল তার, আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরল তখন সে তাকিয়ে দেখল একটা ছনের বেড়া আর চালাতে একটা ঘরের মাঝে ঘরের বিছানায় কাঁথার ওপরে শুয়ে আছে সে, আর পাশে বসে আছে তার বয়সে দুজন যুবক ছেলে, আর সেই ছনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দিনের ঝলমলে আলো। সে চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকাতেই সেই যুবকের একজন বলল,
এই বিলের মাঝে ফসল দেখার জন্য আমাদের এই ছনের ঘর, আমরা দুই ভাই এখানে এসে ফসল পাহারা দেই। আজ জমিতে পানি দিতে হবে দেখে আজানের আগে আগে দুই ভাই এদিকে আসি, গাছের কাছে আসতেই দেখি কে একজন মাটিতে পড়ে আছে। আমরা তো ভেবেছিলাম কেউ মনে হয় কোনো মানুষ খুন করে এখানে ফেলে রেখে গেছে। পরে কাছে এসে দেখি তুমি এখনো নিঃশ্বাস নিচ্ছ। পরে দুই ভাই মিলে ধরে তোমাকে এই ঘরে নিয়ে আসলাম। কি হয়েছিল তোমার, আর তুমি কে, এত রাতে এখানে কি করছিলে তুমি?
লাবিব তখন তাদের কাছে পরিচয় দিয়ে সবকিছু খুলে বলল, কেন সে এখানে এসেছে, রাতে কি কি ঘটেছে সবকিছু। দুই ভাই সব কথা শুনে তাকে জানায় এখানে এমন অনেক ঘটনা তারা শুনেছে ছোট থেকে, আর পাহারা দিতে দিতে অনেক কিছু দেখেছেও তারা। এছাড়া লাবিব যে শুকুরের কথা বলল সেটা তারা সরাসরি না দেখলেও বেশ কিছু রাতে এই ঘরের মাঝে শুয়ে থেকে তেমন শব্দও শুনেছে। লাবিবের শরীরে তখন প্রচুর জ্বর, কোনো মতে উঠে দাঁড়াল সে। তারপরে সে যুবকদের সাথে নিয়ে বের হয়ে আসলো ঘর থেকে। দিনের আলোতে এই বিলের মাঝে এসেও যেন তার গা কেমন ছমছম করে উঠছে। তারা গাছের নিচে এসে দেখল সেখানে কিছুই নেই, গতরাতের সবকিছুই এখন স্বাভাবিক। আর বিলের মাঝে তার কথা মতো কিছু জায়গায় তারা যায়, কিন্তু কোনো কবর খোঁড়া বা তেমন কোনো চিহ্নই তারা দেখতে পায় না। লাবিবের শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকার কারণে সেই যুবক দুইজন তাকে ধরে নিয়ে বাড়ি চলে গেল। এরপরে সে খাওয়া দাওয়া করে সেই দুই যুবকের সাথে বাড়িতে চলে গেল। এদিকে দিন দিন তার শরীর কেমন শুকিয়ে যেতে লাগলো, কিছুই খেতে পারে না, কিছু খাওয়ার সাথে সাথেই বমি পায় তার। এদিকে জ্বরটা কিছুটা কমে আসলেও রাতের বেলায় সেটা তীব্র আকার ধারণ করে। পরে তাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সবটা শুনে তিনি পানি পড়া দেন এবং তাকে কিছু আমল করতে বলেন। সেই হুজুর বলেন রাতের বেলায় সে একটা খারাপ জিনের পাল্লায় পড়েছিল, তারা তাকে হয়তো এভাবে ভয় দেখাতেও চায়নি, কিন্তু ঘটনাক্রমে সে ভয় পেয়ে গেছে। এমন জিনের জানাজা তিনি নিজেও পড়িয়েছেন কয়েকটা। তবে এখন থেকে প্রায় তিন মাস রাতের বেলা একা বাইরে যাওয়া যাবে না, আর যে আমলগুলো দেয়া হয়েছে সে আমলগুলো যদি ঠিক মতো করা হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে কেটে যায় কয়েক মাস, এর মাঝে আর কোনো সমস্যা হয়নি তার। ঢাকায় সেই চাকরিটা সে ছেড়ে দেয় এবং নিজেই তার গ্রামের বাজারে একটা দোকান দিয়ে সেখানে থাকতে শুরু করে। বছর দুয়েক পরে এই ঘটনা সে প্রায় ভুলেই গেছে। এমন এক সময় তখন গ্রামে অনেকদিনের বর্ষায় বেশ পানি জমেছে, আর এই পানির তোড়ে অনেকের পুকুর ভেসে গেছে, এজন্য চারপাশের বিল জুড়ে মাছ ভরে গেছে। চারিদিকে কেমন একটা মাছ মারার উৎসব। তার দোকানে বসে তার দুজন কাজিন এক সন্ধ্যায় লাবিবকে বলল,
সারাদিন দোকানে বসে বেচাকেনা করলেই হবে, শুনেছিস বিলে কেমন মাছ হয়েছে, চল একদিন যাই, বর্ষায় মাছ না ধরলে জীবনই বৃথা।
আড্ডা চলে, তারা সিদ্ধান্ত নেয় পরদিন রাতে সবাই মিলে মাছ ধরতে যাবে। কথা মতো সেদিন রাতে সবাই মাছ ধরার জিনিসপত্র নিয়ে রেডি হয়ে মাছ ধরতে চলে গেল বিলে। বেশ ভালো মাছ হয়েছে। তারা তাদের বাড়ির পাশের বিল থেকে এক এক করে মাছ ধরতে ধরতে এগিয়ে চলল অন্য বিলের দিকে। বেশ অনেক মাছ পাচ্ছে তারা। এভাবে প্রায় মাছ রাত হয়ে এলো। এর মাঝেই রাস্তায় তাদের সাথে দেখা হলো আরো দুজন লোকের। তাদের থলিতে বেশ বড় বড় কয়েকটি মাছ দেখে লাবিবের এক কাজিন জিজ্ঞাসা করল, কি ব্যাপার ভাই, এত বড় মাছ কোত্থেকে ধরলে? একজন লোক তাদের জানালো সামনের গলাকাটা বিল থেকে তারা এই মাছ ধরেছে, এখন মাছ ধরা শেষ করে বাড়ি যাচ্ছে। তারা আরো জানালো সেই বিলে নাকি এমন বড় বড় মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। লাবিবের সাথে থাকা আরেকজন কাজিন বলে উঠল,
সেই কখন থেকে এসেছি মাছ ধরতে, মাছ তো ভালোই পেলাম কিন্তু বলার মতো তেমন বড় কোনো মাছ পেলাম না, চল আজকে ওই বিলে যাওয়া যাক।
যেহেতু লাবিবেরা একসাথে ছয় জনের মতো ছিল তাই তারা সবাই মিলে সেই বিলে মাছ ধরতে গেল। লাবিব তার সাথে ঘটে যাওয়া আগের সেই ঘটনার কথাও ভুলে গেছে। তারা যখন রাস্তা থেকে নেমে সেই বিলের মাঝে হাঁটু পানিতে নামল তখন সবাই কয়েক হাত দূরে দূরে মাছ ধরতে লাগল। পোলো ব্যবহার করছিল তারা। লোক দুইটার কথা ঠিক, এই বিলে বেশ বড় বড় মাছ ধরা পড়ছে। এভাবে কিছু সময় মাছ ধরতে ধরতে তারা এগিয়ে গেল বিলের মাছ বরাবর। পানি তখন হাঁটু পানির একটু ওপরে, কিন্তু লাইটের জন্য পানির ভেতরে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছে তারা। এরই মাঝে লাবিবের সামনে পানির মাঝে কিছু একটা জোরে সরে নড়ে উঠল। লাবিব ভালো করে লাইট ধরে বারবার দেখার চেষ্টা করার পর সে দেখতে পেল একটা বড় গজার মাছ। খুশিতে যেন মন নেচে উঠল তার। মাছটাকে সে যতই পোলোর মাঝে ফেলার চেষ্টা করছে, মাছটা ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লাবিবেরও রাগ ধরে গেল, মাছটাকে সে ধরবেই। সে মাছটার পিছু নিল। এদিকে অন্য সবাই নিজেদের মাছ ধরা নিয়ে আশেপাশেই ব্যস্ত। মাছটা একবার মাথা বের করে ডুব দেয়, আবার দুই হাত সামনে যেয়ে পানির উপরে লেজ নেড়ে একটু সামনে এগিয়ে যায়। লাবিবও তার সাথে পাল্লা দিয়ে সামনে এগোতে থাকে। এভাবে কিছুটা যাওয়ার পরে লাবিব তার কাজিনদের থেকে প্রায় এক বিঘা পরিমাণ জমির সামনে এগিয়ে আসে। এবার মাছটা তার সামনে স্থির। লাবিব হাতের পোলোটা শক্ত করে ধরে, মাছটার উপরে ফেলে দিতেই নিচে পোলোটা যেন মাটি খুঁজে পায় না। মনে হল পোলোটা সোজা যেন কোনো গর্তের মাঝে গিয়ে পড়ল। আর সেই সাথে ডাল সামলাতে না পেরে লাবিবও পানির মাঝে হুড়মুড় করে পড়ে গেল সেই গর্তে। লাবিব পানির মাঝে পড়তেই লাইটটাও পানির নিচে চলে গেল। তবে লাবিব লাইটের এক ঝলক আলোতে স্পষ্ট দেখতে পেল সে পড়ে যাচ্ছে পানির মাঝে চার কোণা করে খোঁড়া একটা কবর টাইপ কিছুর মাঝে। আর সেই কবরের মাঝে চকচক করে উঠল সাদা লম্বা কিছু একটা। সাথে সাথেই পানি ঢুকে লাইটটা নিভে গেল, আর কিছু একটা টেনে ধরল তার হাত। লাবিব শরীরের সব শক্তি দিয়ে হ্যাঁচকা টেনে মাথাটা পানির উপরে তুলেই জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথেই তার সাথে মাছ ধরতে আসা কাজিনরা দৌড়ে আসলো তার দিকে। পানির মাঝে যতটা জোরে আসা যায় ততটা জোরে এসেই এক কাজিন ধরে ফেলল লাবিবের হাত। লাবিব তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে পানির মাঝে দাঁড়িয়ে। সবাই এসে কি হয়েছে জানতে চাইলে লাবিব তাদের ঘটনা বলল। তবে আশ্চর্যজনকভাবে তারা সবাই মিলে সেই জায়গায় খুঁজে কোনো কবর টাইপ কোনো গর্তই দেখতে পেল না। আর লাবিবের থেকে একটু সামনেই পানির মাঝে পড়ে আছে সেই পোলোটা। পা দিয়ে খুঁজতে খুঁজতে একটু পরে লাইটটাও পেল তারা। তারা মাছ ধরা বাদ দিয়ে সবাই মিলে চলে এলো রাস্তায়। লাবিবের পুরো শরীর তখন পানিতে ভেজা, সে ভয়ে আর আতঙ্কে তখনও কাঁপছে। এর মাঝে তার এক কাজিন তার দিকে লাইট ধরলে দেখে লাবিবের বাম হাতের কবজির ওপরে যেন রক্ত জমাট বেঁধে কয়েকটা লম্বা আঙুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। বাড়িতে আসার পরে আবার জ্বরে পড়ে গেল লাবিব। তারপরে সেই হুজুরের কাছে যেয়ে আবার ঠিক হয়ে যায় কিছুদিনের মাঝেই। কিন্তু এই ঘটনার পর থেকে লাবিব কারোর সাথে রাতের বেলা কোনোদিন সেই গলাকাটা বিলে যায়নি। একাও কখনো আর হাঁটেনি বিলের পথ ধরে। এই ছিল আমার পাঠানো একটা সত্য ঘটনা। সবাই জানাবেন কেমন লাগলো এই ঘটনাটি। আপনাদের সবার মন্তব্য আমাকে আরো বেশি ঘটনা পাঠাতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে দেশের যে কোনো প্রান্তে গ্রামীণ প্রাচীন সত্য ঘটনা নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা ঘটনাটি শুনেছেন তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে এই ঘটনাটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকে আমার কণ্ঠের অবস্থা যে খুব একটা ভালো না তা আপনারা বুঝতেই পারছেন। তারপরেও ঘটনাটি পড়ার লোভ সামলাতে পারলাম না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা আজ শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আবার খুব পরিচিত একজন ব্যক্তির কাছ থেকে। আমি সঙ্গত কারণে ওনার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি না। ওনার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, কারণ বর্তমানে ওনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওনার নিক নেমটা আপনাদেরকে বলতে পারবো, আমি ওনাকে জহির চাচা বলে ডাকি। তো আমি সরাসরি জহির চাচার ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঘটনার ভেতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। চলে যাচ্ছি সরাসরি জহির চাচার ঘটনায়। আজকে যে ঘটনাটি আমি শুনেছি তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনার নাম জহির সাহেব, বয়স এখন 60-এর কোঠায়। নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি বেশ পুরাতন গ্রামে ওনার পৈতৃক নিবাস। এই ঘটনাটি জহির চাচা কালেক্ট করেছেন আসাদুজ্জামান সাহেবের কাছ থেকে। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের, যখন আসাদুজ্জামান সাহেব যুবক ছিলেন এবং ওনার মেয়ে তখন একজন কিশোরী। সাধারণত আমরা অলৌকিক ঘটনাগুলোকে গল্পের ছলে বলে থাকি, কিন্তু আসাদুজ্জামান সাহেব যখন আমাকে এই ঘটনাটি বলছিলেন তখন ওনার চোখের চাউনি আর খোলা স্বর বুঝিয়ে দিচ্ছিল যে উনি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি একটি ঘটনা, কোন একটি মানুষের জীবনের বাস্তব ঘটনা। এটি একটি জীবন্ত বিভীষিকা যা ওনার পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছিল। আমি চেষ্টা করব ওনার সেই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতির কম্পন ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে যেভাবে তিনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেছিলেন। নীলফামারী আর সৈয়দপুরের ওই দিকটা শীতকালটা একটু অন্যরকম হয়। কনকনে বাতাস হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দেয়। কুয়াশার চাদর যখন সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামগুলোকে ঢেকে ফেলে তখন চেনা পথঘাটও অচেনা মনে হয়। সেই সময় গ্রামের পরিবেশটা এমন হয়ে ওঠে যে মনে হয় প্রকৃতির এই নিত্য নিস্তব্ধতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। আসাদুজ্জামান সাহেব, তার গ্রামের নাম আমি তার অনুরোধ বশত উল্লেখ করছি না, তবে এটি সৈয়দপুরের মূল শহর থেকে বেশ কিছুটা ভেতরে। সেখানে বাঁশঝাড় আর পুরনো পুকুরের সংখ্যাই অনেক বেশি। সেবার শীতের শুরুতে গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ কাজ করছিল। প্রতি বছর এই সময় গ্রামে একটা মেলা বসে, একে তারা পৌষ মেলা বা শীতের মেলা বলে থাকে। সাধারণত এই মেলাটি গ্রামের স্কুল মাঠে বসে অথবা বাজারের কাছাকাছি কোন একটি খোলা জায়গায় বসে, কিন্তু সেবার গ্রামের মাতব্বর ও মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলেন যে মেলাটি এবার একটু বড় পরিসরে করা হবে। গ্রামের ভেতরে যে পুরনো জমিদার আমলের একটা পরিত্যক্ত দিঘি তার পাশে বিশাল বড় একটা মাঠ আছে, সেখানে মেলা বসার আয়োজন করা হল। জায়গাটা গ্রামের একেবারে শেষ মাথায়, জনবসতি থেকে বেশ খানিকটা দূরে। ওই মাঠের এক কোণে একটা বিশাল প্রাচীন অশ্বত্থ গাছ, যাকে পুকুর গাছও অনেকে বলে, সেটা ছিল। গাছটা এতটা পুরনো যে এর ঝুলিগুলো মাটিতে নেমে এসে যেন এক আলাদা গাছের জন্ম দিয়েছে। দিনের বেলাতেও ওই গাছের নিচে একটা আধা অন্ধকার ছেয়ে থাকে, সেখানে দিনের বেলাতেও গেলেও মনে হয় যেন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের মানুষ খুশি ছিল, কারণ বড় জায়গায় মেলা বসেছে, অনেক দূর দূরান্ত থেকে দোকানপাট আসবে, সার্কাস আসবে। আসাদুজ্জামান সাহেব বলেছিলেন প্রথম কয়েকদিন মেলা খুব ভালোভাবেই চলল, দুপুরের পর থেকেই মানুষেরও অনেক আনাগোনা হতে শুরু হল। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল, প্রচুর বেচা কেনা হতে শুরু করল। এতে গ্রামের মানুষের বেশ উপকার হল। গ্রামের প্রতিটি মানুষ যে যার পক্ষ থেকে বেশ খুশি ছিল এবং তারাই মেলাটা খুব উপভোগ করছিল। মেলায় ছিল মাটির পুতুল, বাঁশের বাসি, জিলাপি আর সেটার নানা রকম পিঠাপুলির গন্ধে বাতাস ভারী হয়ে যেত। আসাদুজ্জামান সাহেবের মেয়ে, তার নাম ভূমি, তখন 12-13 বছরের একজন কিশোরী। সে পায়না ধরল সেও মেলায় যাবে। আসাদুজ্জামান সাহেব কাজের চাপে নিজে নিয়ে যেতে পারেননি, তাই রুমি তার চাচি আর কাজিনদের সাথে মেলায় গিয়েছিল। সমস্যাটা শুরু হল মেলার তৃতীয় বা চতুর্থ দিন থেকে। আসাদুজ্জামান সাহেব সেদিন বাড়িতেই ছিলেন, সন্ধ্যা পার হয়ে গেছে, গ্রামের পথে তখন বেশ ঘন কুয়াশা নামতে শুরু করেছে, বেশ ঠান্ডাও পড়েছে। এই ঠান্ডায় রুমি মেলা থেকে ফিরতে বেশ দেরি করছিল, তাই আসাদুজ্জামান সাহেব এবং তার স্ত্রীর বেশ টেনশন হচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তারা দেখেন দূর থেকে তাদের মেয়ে রুমি মেলা থেকে ফিরে আসছে, তাকে বেশ খুশি দেখাচ্ছে। রুমি মেলা থেকে ফিরে এসে বেশ খুশি ছিল, তার দুই হাত ভর্তি ছিল লাল রঙের কাচের চুড়ি। চুড়িগুলো সাধারণ কাচের চুড়ি মনে হলেও সেগুলো রং ছিল অদ্ভুত রকমের উজ্জ্বল, যেন রক্তের মতো লাল। ল্যাম্পের আলোয় সেই চুড়িগুলো চিকচিক করছিল। আসাদুজ্জামান সাহেব মেয়ের খুশি দেখে হাসলেন, কিন্তু ওনার মনের ভেতরে একটা খটকা লাগল। উনি লক্ষ্য করলেন রুমি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। হঠাৎ করে তার আচার আচরণ বেশ পরিবর্তন হতে লাগে। সে ঝিমিয়ে আছে, ঝিমে সারাদিন তার আশেপাশের মানুষকে কোলাহলে মাতিয়ে রাখত। সে মেয়ে কেমন যেন নিশ্চুপ এবং নিষ্প্রাণ হয়ে গিয়েছে। খুব অদ্ভুত লাগলো তার কাছে ব্যাপারটা। রুমি জানাল মেলায় ওই বড় অসত্য গাছটার নিচে এক কোণে এক মহিলা দোকান সাজিয়ে বসেছিল। মেলায় অনেক ভিড় আর হট্টগোল থাকলেও ওই মহিলার দোকানের সামনে নাকি অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছিল। মহিলাটি একটা লাল শাড়ি পরেছিল এবং ঘোমটা দিয়ে মুখটা এমনভাবে ঢেকে রেখেছিল যে তার চেহারাই দেখা যাচ্ছিল না। রুমি বলল, বাবা, ওই মহিলা কোনো কথা বলে না। আমি যখন চুড়ি পছন্দ করছিলাম, উনি শুধু হাত বাড়িয়ে চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিলেন। ওনার হাতটাও না বাবা বরফের মতো ঠান্ডা ছিল। আসাদুজ্জামান সাহেব তখন বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি। তিনি শুধু এইটুকুই খেয়াল করতেন যে তার মেয়ে আগে থেকে কিছুটা বদলে যাচ্ছে, কিন্তু তারপরও ওনার কাজের কারণে উনি এই দিকটা তেমন ভাবে আর দেখতে পারলেন না। ভাবলেন শীতের সন্ধ্যা হয়তো ঠান্ডায় মহিলার হাত জমে গিয়েছিল, কিন্তু সেই রাতে যা ঘটল তা ছিল পিবিশিকার শুরু কেবলমাত্র। রাত তখন গভীর, গ্রামের নিস্তব্ধতাকে চিরে মাঝে মাঝে কিছু শেয়ালের ঠোক্কা হওয়ার ডাক শোনা যাচ্ছে। আসাদুজ্জামান সাহেব এবং ওনার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ পাশের ঘর থেকে একটা অস্ফুট গুঙ্গানির শব্দে ওনাদের ঘুম ভেঙে গেল। শব্দটা আসছিল রুমির ঘর থেকে। আসাদুজ্জামান সাহেব দ্রুত উঠে ল্যাম্পটা হাতে নিয়ে মেয়ের ঘরে গেলেন। গিয়ে দেখলেন রুমি বিছানার এপাশ ওপাশ করছে আর তার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আসাদুজ্জামান সাহেবের স্ত্রী মেয়ের কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন, এত জ্বর সাধারণ মানুষের হতেই পারে না। রুমি জ্বরের ঘরে ভিড়ভিড় করে কিছু একটা বলছিল। আসাদুজ্জামান সাহেব কান পেতে শুনলেন, মেয়ে বলছে, আমি যাব না, আমি যাব না, আমাকে টেনো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। উনি মেয়েকে ডাকলেন, মা রুমি, কি হয়েছে, তুই কার সাথে কথা বলছিস? রুমি চোখ মেলল, সেই চোখে কোনো পরিচিত চাহনি ছিল না। চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে তার বাবার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, ওই মহিলা আমাকে ডাকছে, ওই যে জানালার পাশে সে দাঁড়িয়ে আছে। রুমির কথা শুনে আসাদুজ্জামান সাহেবের বুকটা ধক করে উঠল। উনি জানালার দিকে তাকালেন, বাইরে তখন ঘন কুয়াশা আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। উনার মনে হল জানালার ঠিক উপাশে অন্ধকারের মধ্যে কেউ একজন তো দাঁড়িয়ে আছে এবং তাদেরকে দেখছে। উনি সাহস করে জানালাটা খুলে দিলেন। ঠান্ডা বাতাস হু হু করে ঘরে ঢুকল, কিন্তু বাইরে কেউই ছিল না। শুধু দূরের ওই মেলা প্রাঙ্গণের দিক থেকে ভেসে আসছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। পরের দিন সকালে রুমির জ্বর কিছুটা কমল, কিন্তু মেয়েটা আরো বেশি চুপচাপ হয়ে গেল। সে কারোর সাথে কথা বলছিল না, শুধু নিজের হাতের ওই লাল চুড়িগুলোর দিকে তাকিয়ে থাকত। আসাদুজ্জামান সাহেব ভাবলেন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কিন্তু বিকেলের দিকে গ্রামের আরো কয়েকটি বাড়ি থেকে এই একই খবর এলো। গ্রামের আরো তিন চারটি মেয়ে যারা মেলা থেকে ওই লাল চুড়ি কিনেছিল, তারাও গতরাতে অসুস্থ হয়ে পড়েছে। এবং প্রত্যেকেই জ্বরের ঘরে প্রলাপ করে বকেছে ওই মহিলা তাদের ডাকছে। বিষয়টা কাকতালীয় হতেই পারে না এই ভেবে আসাদুজ্জামান সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি গ্রামের মসজিদে গেলেন এবং ইমাম সাহেবের সাথে কথা বললেন। ইমাম সাহেব বললেন, আসাদ ভাই, ওই জায়গাটা তো ভালো না, ওই অসত্য গাছের নিচে আপনার মেলা বসানোই উচিত হয়নি, আপনারা সাবধানে থাকুন, মাগরিবের পর মেয়েদেরকে আর ঘর থেকে বের হতে দেবেন না, আমি যতদিন পর্যন্ত কিছু বুঝতে না পারছি ততদিন পর্যন্ত আপনাদেরকে এভাবে সাবধানেই থাকতে হবে, আর যদি আমি দেখতে পাই যে কোনো সমস্যা নেই তাহলে সেটাও আপনাদের জানাবো, কিন্তু আপাতত আপনারা আপনাদের মেয়েদেরকে চোখে চোখে রাখুন, এমনও হতে পারে যে তারা নিজেদের খেয়ালে না হয়েও অন্য কারো বশবর্তী হয়েও ঘর থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটা আপনাদেরকেই খেয়াল রাখতে হবে, এবং কেউ যদি এভাবে বেরিয়ে যায় সেটা কারোর জন্য মঙ্গলকর হবে না, তাই আপনাদেরকে বারবার সতর্ক করে বলছি আপনারা বাড়ির মেয়েদেরকে চোখে চোখে রাখুন, তারা কোথায় যাচ্ছে খেয়াল করুন এবং একা একা ঘর থেকে বের হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখুন। সেদিন সন্ধ্যায় আসাদুজ্জামান সাহেব নিজেই মেলায় গেলেন। উনি দেখতে চাইলেন কে সেই মহিলা যে চুড়িগুলো বিক্রি করছে। মেলায় তখন বেশ ভিড়, হ্যাজার্ড লাইটের আলোয় চারপাশ কেমন যেন ঝলমল করছে। উনি সহজে চলে গেলেন ওই অসত্য গাছের নিচে, কিন্তু অবাক করা ব্যাপার হল সেখানে কোনো চুড়ির দোকানই ছিল না, জায়গাটা একদম ফাঁকা, গাছের নিচে শুধু কিছু শুকনো পাতা পড়ে আছে। উনি আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলেন, ভাই এখানে যে এক মহিলা চুড়ি বিক্রি করত সে আজ আসেনি? গ্রামের মেয়েরা তো অনেকেই তার থেকে চুড়ি কিনে নিয়ে যায় এবং তার চুড়িগুলো সবাই খুব পছন্দ করে। আমার ভাইয়ের মেয়েও বায়না করেছে তার কাছ থেকে চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই তো আমি এসেছি, আজ কি উনি আসেননি? পাশেই এক ঝালমুড়ি বিক্রেতা ছিলেন, তিনি আসাদুজ্জামান সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকালেন। এমন মনে হল যে লোকটা তার কথায় বেশ অবাক হয়েছে। লোকটা বলল, ভাইজান, ওই গাছের নিচে তো কেউই দোকান দেয় না, আর এই জায়গাটা তো অন্ধকার থাকে, আর এখানে সাপখোপেরও ভয় আছে। গত 3 দিন ধরে মেলা চলছে, আমি তো কাউকে এখানে বসতে দেখিনি, আর আপনি কিসের কথা বলছেন? এখানে আবার যেহেতু দোকানই নেই, চুরি কে বিক্রি করবে? এখান থেকে তো কেউ চুরি কেনে নাই, যদি কিনত আমি তো সারাক্ষণ এই পাশেই আশেপাশেই থাকি, আমার তো চোখে পড়ত, কিন্তু এমন কিছু তো আমার চোখে পড়ে নাই ভাইজান। আপনার হয়তোবা ওরা ভুল হচ্ছে, ওরা হয়তোবা অন্য কারো কাছ থেকে চুড়ি কিনেছে, আপনি একটু ভালো মতো মেয়েদেরকে জিজ্ঞাসা করুন। আসাদুজ্জামান সাহেব ঝালমুড়ি বিক্রেতার এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। উনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে ওনার মেয়ে এবং গ্রামের অন্য মেয়েরা চুড়ি কিনল কার কাছ থেকে? উনি বাড়ি ফিরে এলেন এক অজানা আতঙ্ক নিয়ে, সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রাত তখন প্রায় 2:30 হবে। আসাদুজ্জামান সাহেবের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে, কেমন যেন রিনঝিন রিনঝিন একটা শব্দ, কাঁচের চুড়ির আওয়াজ। মনে হচ্ছে কেউ কাঁচের চুড়ি হাতে পড়ে ক্রমাগত হাত নাড়াচ্ছে এবং সেই নাড়ন থেকেই শব্দ সৃষ্টি হচ্ছে। উনি সাবধানে দরজাটা ফাঁকা করলেন। এরপর তিনি যা দেখলেন এতে তার শির দ্বারা ঠান্ডা স্রোত বয়ে গেল, তার রক্ত হিম হয়ে গেল, মনে হল তিনি তার জায়গায় বসে জমে গেলেন। উনার মেয়ে রুমি, যে কিনা জ্বরে বেহুশ হয়ে থাকার কথা, সে বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এবং সে অন্ধকারের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে। তার গলার স্বর সম্পূর্ণ অন্যরকম, যেন কোনো বয়স্ক মহিলার গলার স্বর তার গলা দিয়ে বের হচ্ছে। রুমি বলছিল, কেন এসেছিস? আমি তো বলেছি আমি যাব, কিন্তু এরা আমাকে যেতে দিচ্ছে না। তারপর কিছুক্ষণ চুপ করে আসলে আবার বলল, হ্যাঁ চুড়িগুলো সুন্দর, আমাকে আরো দেবে লাল চুড়ি, নীল চুড়ি, আমাকে আরো দেবে? আসাদুজ্জামান সাহেব আর সহ্য করতে পারলেন না, উনি রুমি বলে চিৎকার করে ঘর থেকে বের হয়ে এলেন। ওনার চিৎকারে রুমি চমকে উঠল এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আসাদুজ্জামান সাহেব দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন। ওনার মনে হল এই মুহূর্তে বারান্দার অন্ধকার কোণ থেকে একটা ছায়া দ্রুত গতিতে সরে গিয়ে উঠোনের পেছনে বারচার দিকে মিলিয়ে গেল এবং সেই সাথে ভেসে এল এক রিঞ্জিং শব্দ, সেই চুরির শব্দ যেটা একটু আগে তার কানে এসে পৌঁছেছিল। পরের দিন সকালে পুরো গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। জানা গেল শুধু আসাদুজ্জামান সাহেবের মেয়ে নয়, গ্রামের যে কয়েকটি মেয়ে ওই চুরি কিনেছিল তাদের সবার বাড়িতে রাতে উপদ্রব হয়েছে এবং একই রকম উপদ্রব হয়েছে। কিছু কিছু মেয়ে তো আবার নিজে থেকে বাইরে পর্যন্ত চলে যাচ্ছিল, ঠিক যেমনটা গ্রামের হুজুর ইঙ্গিত দিয়েছিলেন। তারা খুব দ্রুত বাইরে চলে যাচ্ছিল, তাদেরকে ধরে আটকানো সম্ভবই হচ্ছিল না। অনেকে নিজেদের মেয়েকে সেদিন রাতে বেঁধে পর্যন্ত রেখেছে যেন তারা কিছুতেই বাইরে যেতে না পারে। তাদের ধারণা ছিল এটা, যদি আমাদের মেয়ে আজকে বাইরে কোথাও যায় তাহলে হয়তোবা তাদের মেয়েকে চিরতরে হারাতে হতে পারে। তাই তারা যেভাবেই হোক দরজায় তালা দিয়ে বা তাদের হাত পায়ে শিকল পরিয়ে হলেও তাদেরকে আটকে রেখেছিল। অনেকে এরকমও দেখেছে মেয়েরা ঘুমের মধ্যে উঠে কেমন যেন ছটফট করছে এবং তারা বলেছে তারা নাকি তাদের আশেপাশে লাল কাপড় পরা কোন একটা মহিলা দেখেছে এবং অনেক বাবা মাও এই কথা বলেছেন যে তারা নাকি তাদের মেয়েদের শোবার রুমের আশেপাশে এক নারী অবয়বের ছায়া দেখেছে। তারা এটা শিওর হয়ে বলতে পারেন না যে তারা আসলেই দেখেছেন নাকি এটা তাদের হ্যালোসিনেশন, কিন্তু মেয়েদের কথা শোনার পর তারা অনেকেই এই জিনিসটা দেখেছেন। যেহেতু অনেকেই এই জিনিসটা দেখেছেন তাই তাকে আর হ্যালোসিনেশন তো বলা চলে না। গ্রামের মুরব্বীরা জরুরি বৈঠক ডাকলেন, সিদ্ধান্ত হল মেলাটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মেলা কমিটির লোকজন বলল আর তো মাত্র দুইটা দিন বাকি, এখনই যদি বন্ধ করে দেন অনেক লস হয়ে যাবে। এই জায়গাটা অনেক বড় একটা ইজারা দিয়ে নিয়েছি, এখন যদি সেটা খরচ তুলতে না পারি তাহলে বউ বাচ্চা নিয়ে খাবো কি, যাব কোথায়? অনেকগুলো টাকা ঢালা হয়ে গেছে এখানে, এখন যদি মেলা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে, ভিখারির মতো ভিক্ষা করতে হবে আমাদেরকে। তবে তারা কথা দিল রাতে পাহারার ব্যবস্থা করবে। মেলার আশেপাশে অনেক লোক মোতায়েন করা হলো, রাতের বেলা পাহারা বসাবে। আসাদুজ্জামান সাহেব আর স্থির থাকতে পারলেন না, উনি ঠিক করলেন আজ রাতে উনি নিজেই পাহারাদারদের সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন ওই জায়গায় কি আসলে কোন মহিলা চুরি বিক্রি করার জন্য বসে কিনা, আর যদি বসেন তাহলে তিনি কে। সেই রাতের অভিজ্ঞতা আসাদুজ্জামান সাহেব যেভাবে বর্ণনা করেছিলেন তা শুনলে গা শিউরে ওঠে। রাত তখন প্রায় দুটো, মেলা অনেক আগেই শেষ হয়ে গেছে, মোটামুটি সব দোকান পাটা বন্ধ, শুধুমাত্র কিছু দোকান খোলা। যে সমস্ত দোকানের লোকজন এই গ্রামের বাইরে থেকে এসেছিল তাদের পক্ষে তো আর গ্রামে ফিরে যাওয়া সম্ভব না, তাই তারা দোকান খুলেই সেখানে ঘুমিয়েছিল। কয়েকটা দোকানে টিম টিম করে আলো জ্বলছিল, এছাড়া পুরো মাঠ ছিল কুয়াশায় ছাওয়া, বেশ ঠান্ডাও ছিল। আসাদুজ্জামান সাহেব গায়ে একটা বড় শাল জড়িয়ে নিয়ে গ্রামের দুজন চৌকিদার রহিম আর করিমকে নিয়ে লাঠি আর টর্চ নিয়ে মাঠের এক কোণে বসেছিলেন। হঠাৎ রহিম ফিসফিস করে বলল ভাইজান ওই ওই দেখেন। আসাদুজ্জামান সাহেব অসত্য গাছের দিকে তাকালেন, ঘন কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে ওই গাছের নিচে একটা টিম টিমে আলো চলছে এবং অবাক করার ব্যাপার হল সেখানে একটা দোকানও বসেছে, একজন মহিলা বসে আছে সেই দোকানে আর তাকে ঘিরে তিন চারজন আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এই মেলার ভেতরেও সেখানেও যেন ছোটখাটো একটা মেলা চলছে এবং সেখানে মানুষের আনাগোনা আছে, গম গম শব্দ হচ্ছে মানুষের কথাবার্তার। আসাদুজ্জামান সাহেব নিজের চোখকে যেন আর বিশ্বাস করতে পারলেন না, এত রাতে জনমানবহীন মাঠে কারা কেনাকাটা করছে? উনি এবং চৌকিদাররা সাহস সঞ্চয় করে ধীর পায়ে ওইদিকে এগিয়ে যেতে লাগলেন। যতই কাছে যাচ্ছিলেন এক অদ্ভুত পচা গন্ধ নাকে আসছিল। কিছুদূর কাছে যাওয়ার পর হঠাৎ করে তিনজন লক্ষ্য করলেন এতক্ষণ দূর থেকে তারা যা দেখেছে সেখানে এখন কিছুই নেই। তারা কাছে গিয়েও দেখল সেখানে আসলে কিছু নেই। তাহলে কি তিনজনই ভুল দেখেছে? এসব চিন্তা করতে করতে তারা আবার নিজেদের জায়গায় ফিরে এলো। নিজেদের জায়গায় ফিরে এসে ঠান্ডার প্রকোপ কমার জন্য তার একটি বনফায়ারের ব্যবস্থা করল। তার সেখানে আগুন জ্বালালো এবং আগুন তাপাতে লাগলো। তারা বিভিন্ন ধরনের গল্প করতে লাগলো যেন তাদের ভয় কেটে যায়, কেননা এই কিছুক্ষণ আগে তাদের সাথে যে ঘটনাটি ঘটল সেটা অবশ্যই ভয় পাওয়ার মতো। কারণ তিন তিনটে মানুষের চোখ যখন একই জিনিস দেখবে এবং কাছে গিয়ে যখন দেখবে তারা তিনজনই যা দেখেছে সবটাই ভুল, তখন কিন্তু সেটা মনের মধ্যে ভয় শিহরণ জাগাতে বাধ্য। কিছুক্ষণ তারা আগুন তাপাতে তাপাতে নিজেদের মধ্যে কথা বলছিল, হঠাৎ তারা আবার খেয়াল করল সেই দূরে অসত্য গাছের নিচে আবার মেলা বসেছে। সেখানে একটি দোকান, দোকানের চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে, সেখানে অনেক লোকের আনাগোনা, মানুষের গমগম শব্দ হচ্ছে। তারা আবার উঠে দাঁড়ালেন, ধীর পায়ে ওইদিকে এগোতে লাগলেন। যতই কাছে যাচ্ছিলেন আবার সেই অদ্ভুত গন্ধ নাকে আসছিল, যেন পুরনো ভিজে মাটি আর পচা ফুলের গন্ধ মেশানো। কানে আসছিল ফিসফিস করে কথা বলার আওয়াজ আর ওই চুরির রিনঝিন শব্দ। যখন তারা দোকানের খুব কাছাকাছি পৌঁছালেন, আসাদুজ্জামান সাহেব চিৎকার করে বললেন, কে কে ওখানে, এত রাতে কিসের দোকান? ওনার গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে ওই দোকান ঘিরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। সেখানে আর কিছুই ছিল না, শুধুমাত্র সেই মহিলা বসেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসাদুজ্জামান সাহেবের টর্চের আলো তার উপর পড়ল। মহিলাটির পরনে লাল শাড়ি, কিন্তু শাড়িটা অত্যন্ত পুরনো এবং ময়লা। তার মুখটা ঘোমটায় ঢাকা ছিল, কিন্তু টর্চের আলোয় দেখা গেল তার হাতগুলো স্বাভাবিকের চেয়েও অনেক বেশি লম্বা। এতটাই লম্বা মনে হচ্ছে তার হাঁটু ছেড়ে তার হাত আরো নিচে চলে গেছে। তার গায়ের চামড়ার রং ছিল ধূসর এবং তার গা থেকে কেমন যেন অদ্ভুত একটা বোটকা গন্ধ আসছিল। মহিলাটি তাদের দিকে ফিরে দাঁড়াল না, বরং ধীরে ধীরে অসত্য গাছের পেছনে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। চৌকিদার রহিম সাহস করে একটা ঢিল ছুড়ল, কিন্তু সেই ঢিল যেন শূন্যে মিলিয়ে গেল। তারা খুব অবাক হলেন, সাথে ভয় পেলেন, কেননা ঢিলটা ছুড়ে মারার পর সেই ঢিল সেই মহিলাকে ভেদ করে কোথায় যেন চলে গেল। তারা তিনজনই সেটা স্পষ্ট দেখলেন। আসাদুজ্জামান সাহেব দেখলেন মহিলাটি হাঁটছে না, বরং মাটি একটু উপর দিয়ে ভেসে ভেসে সামনের দিকে চলে যাচ্ছে। আর সে যখন গাছের আড়ালে চলে গেল, তখন গাছটার উপর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের হতে পারে না, মনে হলো যেন হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। আবার পরমুহূর্তে মনে হলো যেন কেউ গলে ফাঁস লাগিয়ে হাসছে। খুব কর্কশ একটা হাসির আওয়াজ এলো সবার কানে। আসাদুজ্জামান সাহেব এবং চৌকিদারা ভয় পেয়ে পেছাতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে পুরো মেলা প্রাঙ্গনে এক দমকা বাতাস বয়ে গেল। বন্ধ দোকানগুলোর টেবলগুলো ঝটপট শব্দ করতে লাগল। মনে হল অদৃশ্য শত শত মানুষ যেন মেলার মাঠে দৌড়াদৌড়ি করছে, কেউ যেন ছুপ ছুপ শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে বাতাস উঠছে, বালি উঠছে। মনে হচ্ছে মানুষের পায়ের আন্দোলনে বালিগুলো উড়ে তাদের চোখে মুখে আসছে। আসাদুজ্জামান সাহেবেরা আর দেরি না করে ওখান থেকে দৌড়ে গ্রামে ফিরে এলেন। পরের দিন সকালে আসাদুজ্জামান সাহেব সোজা চলে গেলেন পার্শ্ববর্তী পীর সাহেবের কাছে। তিনি অত্যন্ত বরহেজগার মানুষ হিসেবে বেশ পরিচিত ছিলেন। আসাদুজ্জামান সাহেব ওনাকে খুলে বললেন সবকিছু। পীর সাহেব শুনে গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তিনি বললেন, আসাদ মিয়া, তোমরা পুরো ভুল করে ফেলছ। ওই অসত্য গাছটা কোনো সাধারণ গাছ নয়, ওটা বহু বছর ধরে এক পিশাচিনীর আস্তানা। সে ওখানেই থাকে, সে ওখানে বন্দি। আমি জানি না কেউ তাকে ওখানে বন্দি করে রেখে গেছে কিনা, বা তার আসল কাহিনী কি, আমি কিছুই জানি না। আমি শুধু জানি সে ওখানে থাকে এবং তার উদ্দেশ্য একটাই, সে একা থাকতে চায় না, সে সঙ্গী নিয়ে থাকতে চায়। ওই যে লাল চুড়িগুলো, ওগুলো কোনো সাধারণ চুড়ি নয়, ওগুলো তার অভিশাপের বাহন। যার হাতে ওই চুড়ি উঠবে সে আস্তে আস্তে তার নিয়ন্ত্রণে চলে যাবে। আসাদুজ্জামান সাহেব ভয় জিজ্ঞাসা করলেন, হুজুর এখন উপায় কি? আমার মেয়ে তো তাহলে মরে যাবে। শুধু আমার মেয়ে না, গ্রামের আরো অনেক মেয়ের জীবন বিপন্ন। আপনি কিছু করুন, আমার তো ভয় লাগে। আপনি কিছু করুন, আমাদের মেয়েদেরকে বাঁচান। এই কথা বলে আসাদুজ্জামান সাহেব এক প্রকার হুজুরের পায়ে পড়ে গেলেন। পীর সাহেব তাকে উঠালেন, বললেন, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। তবে কাজটা কিন্তু খুব কঠিন। আজ বিকেলের মধ্যে গ্রামের সব মেয়েদের হাত থেকে ওই চুড়িগুলো খুলে ফেলতে হবে, একটা চুড়িও যেন অবশিষ্ট না থাকে। তবে আজ রাতে তোমাদের সাথে আমি নিজেও যাব ওই মাঠে। আসাদুজ্জামান সাহেব গ্রামে মাইকিং করিয়ে দিলেন, যাদের বাড়িতে ওই মেলা থেকে কেনা লাল চুড়ি ছিল সবাই যেন সেগুলো নিয়ে আসে। আসাদুজ্জামান সাহেব ভাবলেন সবাই নিয়ে আসবেন, সেটাই হল। আসাদুজ্জামান সাহেব দেখলেন উনার মেয়ে রুমে চুড়িগুলো খুলতে চাইছে না, সে চিৎকার করছে, হাত পা ছুটছে, বলছে, ওগুলো আমার, ও আমাকে দিয়েছে, আমি ওগুলো খুলব না। শেষে কয়েকজন মিলে জোর করে তার হাত থেকে চুড়িগুলো খুলে নিল। আসাদুজ্জামান সাহেব খুব অবাক হলেন যে সামান্য চুরির জন্য তার মেয়ে এমন করছে। চুরি খোলার সাথে সাথে রুমি অজ্ঞান হয়ে গেল। দেখা গেল তার হাতে যেখানে চুড়িগুলো ছিল সেখানে পড়ার মতো কালো দাগ হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার আগে পীর সাহেব এবং ওনার কিছু খাদেম গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের মানুষ তখন ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আসাদুজ্জামান সাহেব এবং পীর সাহেবের সাথে অনেকেই যেতে চাইলেন। যখন আসাদুজ্জামান সাহেব বললেন আমার মেয়ের হাত থেকে এই চুড়িগুলো খোলার সময় সে অনেক কান্নাকাটি করছিল এবং নিতে চাইছিল না, আর চুড়িটা খোলার পর আমি দেখলাম তার হাতে কাল ছিটে পড়ে গেছে। তারই কথা শুনে যে সমস্ত মেয়ের বাবারা চুড়ি নিয়ে এসেছিল তারাও বেশ অবাক হয়ে গেল। তারাও একই কথা বলল, তাদের মেয়ের হাতেও কাল ছিটে এবং তারা কেউই চুড়ি খুলে দিতে চাচ্ছিল না এবং চুড়ি খুলে দেওয়ার পরই তারা অজ্ঞান হয়ে যায়। পীর সাহেব সবাইকে নিয়ে সেই মাঠের দিকে গেলেন। পীর সাহেব সবাইকে বারণ করলেন আসতে, কিন্তু তবে কেউ তার বারণ শুনল না, কারণ তাদের মেয়ের জীবন বিপন্ন। পীর সাহেব তাদেরকে বললেন, শক্ত হয়ে থাকো, যাই দেখবে কোনো ভয় পাবে না এবং সুরক্ষা বলয়ের বাইরে কেউ যাবে না। এই কথা বলে পীর সাহেব সবার চারপাশে একটা সুরক্ষা বলয় গেঁথে দিলেন। রাত ১২টার পর পীর সাহেব, আসাদুজ্জামান সাহেব এবং কয়েকজন সাহসী যুবক মেলার মাঠে গেলেন। সাথে ছিল এক বস্তা ভর্তি সেই অভিযুক্ত লাল চুড়ি। মাঠটা তখন মৃত্যুপুরের মতো শান্ত, অসত্য গাছটার দিকে তাকালেই গা ছমছম করে। পীর সাহেব গাছ থেকে কিছুটা দূরে মাটিতে দাগ কেটে একটা সুরক্ষা বলয় তৈরি করলেন, সবাইকে তার ভেতর বসতে বললেন। তারপর তিনি ওই চুড়ির বস্তাটা সামনে রেখে দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব যখন উচ্চারণ করে দোয়া করছিলেন তখন আসাদুজ্জামান সাহেব স্পষ্ট অনুভব করলেন পরিবেশটা ভারী হয়ে উঠছে। অসত্য গাছের পাতাগুলো এমন ভাবে নড়তে শুরু করলো যেন প্রচন্ড ঝড় হচ্ছে, অথচ আশেপাশে কোথাও কোনো ঝড় নেই। হঠাৎ গাছটার মগডাল থেকে একটা কালো ছায়া নেমে এলো। আসাদুজ্জামান সাহেব দেখলেন সেই লাল শাড়ি পরা অবয়বটা, কিন্তু এখন তার সেই শান্ত করা রূপটা নেই। তার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে আছে এবং হাঁটুর নিচ পর্যন্ত পানি। মুখটা তার দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে বের হচ্ছে তীব্র এক দুর্গন্ধ, আর গা থেকে যে পানিগুলো পড়ছে মনে হচ্ছে ওগুলো পানির হয়ে অ্যাসিড। ছায়াটি সুরক্ষা বলের চারপাশে ঘুরতে শুরু করল। আসাদুজ্জামান সাহেব শুনলেন সেই মহিলা খ্যান খ্যানে গলায় বলছে, আমার জিনিস ফেরত দে, আমার মেয়েদের ফেরত দে, আমি ওদের নিয়ে যাব, ওরা আমার। পীর সাহেব আরো জোরে জোরে আয়াত পাঠ করতে লাগলেন। তিনি এক মুঠো সরিষা পড়া ওই অবয়বটার দিকে ছুড়ে মারলেন, সাথে সাথে আগুনের ফুলকির মতো কিছু একটা চলে উঠল এবং ওই অবয়বটা বিকট চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে মনে হল আসাদুজ্জামান সাহেবের কানের পর্দা ফেটে যাবে। পীর সাহেব নির্দেশ দিলেন, গর্ত খোঁড়ো। যুবকরা ভয়ের জোরে কাঁপছিল, কিন্তু পীর সাহেবের ধমকে তারা দ্রুত হাতে মাটি খুঁড়ে গর্ত করতে লাগল। পীর সাহেব সেই চুরির বস্তাটা গর্তের মধ্যে ফেলে দিলেন এবং তার উপর কিছু বিশেষ তোয়া লেখা কাগজ লবণ ছড়িয়ে দিলেন, তারপর মাটি চাপা দিলেন। মাটি চাপা দেওয়ার সাথে সাথে ওই অভাবটা আরো হিংস্র হয়ে উঠল। সে বারবার সুরক্ষা বলয়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু কোন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ছিল। পীর সাহেব আবার উঠে দাঁড়ালেন, ওনার হাতে ছিল একটা বড় লোহার পেরেক। তিনি দোয়া পড়তে পড়তে ধীর পায়ে সেই সুরক্ষা বলয় থেকে বের হয়ে অশ্বত্থ গাছের দিকে এগিয়ে গেলেন। আসাদুজ্জামান সাহেব শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন। ওনার মনে হচ্ছিল এই বুঝি ওই জিন পীর সাহেবের উপর ঝাঁপিয়ে পড়বে। পীর সাহেব গাছের কোড়ায় গিয়ে সজোরে সেই পেরেক গেঁথে দিলেন। পেরেক পেগাতার সাথে সাথে গাছটা যেন শিউরে উঠল, মনে হল ভেতর থেকে একতলা রক্তভূমি বেরিয়ে এল। তারপর সব শান্ত, বাতাস থেমে গেল, বাতাস শব্দ বন্ধ হয়ে গেল, সেই ছায়াটা আর দেখা গেল না। পীর সাহেব ফিরে এসে বললেন, কাজ শেষ, ওটাকে আমি গাছের সাথে বন্দি করে দিয়েছি। তবে সাবধান, এই গাছ যেন কেউ না কাটে, আর এই গাছের নিচে কখনোই যাতে কোনো মেলা না বসে। আর ওই মেয়েদের শরীর থেকে পুরোপুরি প্রভাব কাটতে আরো কিছুদিন সময় লাগবে, ওদের উপর নজর রাখবেন। আসাদুজ্জামান সাহেব যখন বাড়ি ফিরলেন তখন ফজর আজান দিচ্ছে। বাড়িতে গিয়ে তিনি দেখলেন রুমি গভীর ঘুমে আচ্ছন্ন, তার জ্বর সম্পূর্ণ নেমে গেছে। তার হাতে সে পোড়া দাগগুলো কয়েকদিনের মধ্যে মিলিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে ওই মাঠে আর কোনোদিন মেলা বসেনি। গ্রামের মানুষ ওই অসত্য গাছটার আশপাশ দিয়ে দিনের বেলাতেও যেতে ভয় পেত। আসাদুজ্জামান সাহেব বলেছিলেন, মাঝে মাঝে অমাবস্যার রাতে এখনো নাকি ওই মাঠের দিক থেকে রিনঝিন চুরির শব্দ ভেসে আসে। কেউ কেউ বলে তারা নাকি গভীর রাতে ওই গাছের ডালে এক লাল কাপড় পরা ছায়াকে বসে থাকতে দেখেছে, যে করুণ স্বরে ডাকে, চুরি নিবি, লাল চুরি। আসাদুজ্জামান সাহেবের মেয়ে রুমি এখন বিবাহিতা, তার নিজের সন্তান আছে, কিন্তু সেই ঘটনার পর থেকে রুমি আর কোনোদিন তার হাতে লাল রঙের চুরি পড়েনি। এমনকি লাল রং দেখলেই তার ভেতরে অজানা আতঙ্ক কাজ করে। আসাদুজ্জামান সাহেব নিজেও সেই বিভীষিকার কথা আর ভুলতে পারেননি। উনি যখনই ঘটনা বলেন ওনার হাত কাঁপতে থাকে। আমি ওনাকে শেষবার বলেছিলাম, কিছু জিনিস আছে যা আমাদের চুক্তির বাইরে, আমার কথা শুনে নিয়ে বলেছিলেন, শোনো বাবা, কৌতূহলবশত সেগুলোর গভীরে যেতে নেই। ওই অসত্য গাছটা এখনো আছে আমাদের গ্রামের শেষ মাথায়, সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত রাতের। এই ছিল আসাদুজ্জামান সাহেবের জীবনে সেই হাড়হিম করা ঘটনা। ওনার বর্ণনায় আমি সেই রাতের ভয়াবহতা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি বা কতটুকু পারিনি, সেটার ফলাফল আপনারাই আমাদেরকে জানিয়ে দেবেন। তো প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, যদিও আপনি সবসময় ভালোর দলেই থাকেন। 1.5 মিলিয়ন হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানানো হয়নি, তাই সর্বপ্রথম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভকামনা রইল, খুব দ্রুতই যেন আপনার 2 মিলিয়ন পূর্ণ হয়।
ঘটনা শুরুর আগে কিছু তথ্য দেব কিভাবে ভূত এফএম শোনা শুরু করি, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালো বুঝবেন। আমি একজন মুসলিম এবং মুসলিম পরিবারে আমার বেড়ে ওঠা, এটা বললাম কারণ একজন মুসলিম হিসেবে অদৃশ্যে বিশ্বাস করা সর্বপ্রথম আমাদের কর্তব্য। ছোট থেকে এই বড় হওয়া অবধি কখনো জিন বা ভূত দেখিনি, সেই হিসেবে কখনো বিশ্বাসও করিনি যে এসব আছে। যদি এমন কোনো ঘটনা শুনতাম বা দেখতাম, হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম হয়তোবা মানসিক কোনো সমস্যা আছে। এখন চলুন শুরু করি ঘটনা এবং এর মাঝেই বলবো কবে থেকে ভূত এফএম শোনা শুরু করি। আমি তখন ক্লাস টেনে পড়ি, বেশ ভালোই যাচ্ছিল দিনকাল। এর মাঝেই শুনতে পাই আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তখনও আমাদের বাড়িতে সেরকম কোনো সমস্যা শুরু হয়নি, কিন্তু প্রায়ই আমাদের বাবা মার মধ্যে ঝগড়া লেগেই থাকত। দেখতে দেখতে ক্লাস টেনের ফাইনাল পরীক্ষার সময় হয়ে যায়, আমিও যথারীতি ক্লাস টেনের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করি। বলে রাখি, তখন কোভিড এর সময় চলছিল। দেখতে দেখতে আরো কিছুটা সময় চলে যায়, পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। আল্লাহ রহমত, আমি পাস করি এবং বেশ ভালো নাম্বার পাই। আমি যেহেতু ভোকেশনালে ছিলাম তাই কারিগরি শিক্ষায় পড়ছিলাম এবং বাংলাদেশ পলিটেকনিকে আবেদন করি। আমার আবেদনের মধ্যে ছিল ঢাকা, রাজশাহী, বগুড়া, খুলনা এবং পাবনা। আমার ইচ্ছা ছিল পাবনা থেকে পড়াশোনা করার, কিন্তু আমি পাই খুলনা পলিটেকনিক। শুক্রিয়া আদায় করেছিলাম, চান্স তো পেয়েছি। এর পরেও আমি অ্যাপ্লিকেশন ওপেন রাখি এবং পরবর্তীতে আমার পাবনাতে চান্স হয়ে যায় সেকেন্ড শিফটে, অর্থাৎ দুপুরে ক্লাস। আল্লাহর কাছে আবারও শুক্রিয়া আদায় করি। দেখতে দেখতেই আমাদের ক্লাস শুরু হওয়ার নোটিস আসে, আমি যথারীতি পাবনায় চলে যাই। সেখানে একটি মেসে গিয়ে উঠি, মেসটি ছিল আমার পলিটেকনিকের গেটের একদম সাথে, যেখানে আমার এলাকার কিছু ফ্রেন্ডরাও ছিল। এই অবধি সবকিছু ঠিকঠাক ছিল, আমি নিয়মিত ক্লাস করতে থাকি। হঠাৎ আমি বাড়িতে একদিন মাকে ফোন দেই, যেহেতু আমার মা ফোন ধরতে জানেন না, শুধুমাত্র কল রিসিভ করতে পারেন। ঘটনার শুরু এখান থেকেই। আমার মা আমাকে বলেন তার শরীরে সমস্যা দেখা দিয়েছে, গা জ্বালাপোড়া করে, এমনকি ঘরে থাকতে পারেন না, ঘরে থাকলে নাকি পা পুড়ে যায়। এছাড়াও তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আমি এগুলো শুনে বাড়িতে চলে আসি এবং বিস্তারিত জানতে চাই, কোনো সমস্যা হচ্ছে কিনা, ঘরে ঢুকলে পা পুড়ে যাবে এটা কেমন কথা। পরবর্তীতে আমাদের নানা বাড়িতে কথা বলি, আমার নানা বাড়ি আমাদের গ্রামে। আমার নানা বাড়ি থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, বিভিন্ন কবিরাজ দেখানো হয় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। এর পরেও যেহেতু সমস্যাগুলো হচ্ছিলই, আমি মাঝে মধ্যেই বাড়িতে আসতাম। এখন বলি আমার ফ্যামিলিতে কারা কারা আছে। আমরা পুরোপুরি একটা পৃথক ফ্যামিলি, যেটাকে গ্রামের ভাষায় বলে বেটে দেয়া। আমাদের বাবারা তিন ভাই ছিলেন, আমার বাবা বড় এবং আমার দুই কাকা ছিলেন মেঝো এবং ছোট। আমি বাড়িতে আসার পরে আমার বাবাও মাঝে মধ্যে খারাপ আচরণ করা শুরু করে আমার সাথে। তিনি তখন ঢাকায় চাকরি করতেন এবং আমার দ্বিতীয় মায়ের সাথে থাকতেন। এদিকে বাড়িতে ছিল আমার মেঝো কাকা এবং ছোট কাকা এবং তাদের বউ। এরকম একটা অবস্থায় মাঝে মধ্যে আমার কাকারা আমার বাবার কথা শুনে আমাকে এবং আমার মাকে মারতে আসতেন। যেহেতু বাবা সায় দিচ্ছেন তাই তারা এমনটা করতে সাহস পাচ্ছিলেন। একদিন এমন অবস্থা হয় আমার কাকা এবং চাচিরা, এমনকি আমার দাদি, সবাই মিলে আমাকে মারতে আসে। ওই দিন যেহেতু আশেপাশে কেউ ছিল না, পাড়া প্রতিবেশীরাও বিষয়টা দেখার ভান করছিল, আমার নানি বাড়িতে আমরা চলে যাই। এর মাঝেই যখন আমরা নানি বাড়িতে যাই, তখন আমার মার সাথে বেশ কিছু সমস্যা হচ্ছিল এবং আমার বাবা ঢাকা থেকে বারবার বলছিলেন বাড়িতে যাওয়ার কথা। আসলে তাদের উদ্দেশ্য ছিল আমাদের শেষ করে দেয়া। আমরা বাড়িতে আসিনি যেহেতু আমাদের সমস্যা হচ্ছিল ওখানে। আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল এবং অনেকটা সে কারণেও আমরা নানি বাড়িতে থেকে যাই। কিছুদিন পর আমার বাবা আমাদের বাড়িতে আসেন এবং আমার নানা বাড়িতেও আসেন। তিনি এমন ভাব দেখান যেন কিছুই জানেন না। তিনি খুবই কান্না করেন এবং উনি আমাদেরকে আগলেও ধরেছিলেন। এরপরে আমরা তাকে সরাসরি না করে দেই যে এই মুহূর্তে আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। আমার বাবার যাবার পর আমার মার অবস্থা আরো খারাপ হয়ে যায়, হাত পা চালাপোড়া করতে থাকে এবং মনে হচ্ছিল যেন আগুন লেগে গেছে। কি হয়েছিল মায়ের সাথে এই ব্যাখ্যা আমি এখনো দিতে পারব না। অনেক কবিরাজ দেখিয়েছিলাম, সবাই নানা রকম সমাধান দিয়েছেন কিন্তু সমস্যাটা বলেননি। নানি বাড়িতে থাকা অবস্থায় একদিন হঠাৎ করে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি অসুস্থ ছিলাম না, হঠাৎ করে একদিন অচেতন হয়ে যাই এবং বেশ কিছুটা সময় পর আমার জ্ঞান আসে। যখন জ্ঞান আসে আমি অনুভব করি আমার শরীর অচেতন হয়ে আছে, চোখ খুলতে পারছি না। আমি কানে যতটুকু শুনতে পাই আমার চারপাশে আমার খালা মামা এবং মামানিরা বসে দোয়া দরুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। আমি যেহেতু নিজে আন্দাজ করতে পারছিলাম তাই নিজেও চেষ্টা করছিলাম চোখ খোলা রাখার, কিন্তু কোনোভাবেই নিজের চোখটা খোলা রাখতে পারছিলাম না। এমন একটা অবস্থায় বিভিন্ন সূরা পড়তে থাকি। বলে রাখি আমি বেশ কিছু সূরা পড়তাম, যেমন সূরা বাকারা এবং ছোট ছোট আরো কিছু সূরা, সব পড়তে শুরু করি। প্রায় এক থেকে দুই ঘন্টা পার হয়ে যায়, তখন মাগরিবের আজান দেয়, আমি চোখ খুলতে পারি। তখনও কিন্তু আমার জ্ঞান পুরোপুরি ফেরেনি। আমি সবাইকে সূরা পড়ে আমাকে ফুঁ দিতে দেখি। এভাবেই চলে যায় আরো কিছু সময়। একটি রাত ভয়ে ভয়ে কাটে। তারপরে সকাল 9টা বা 10টার দিকে রওনা হই কবিরাজ বাড়ির উদ্দেশ্যে। পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় একটি কবিরাজ বাড়ি আছে, সেখানে আমাদের সেই কবিরাজের নাম মনে নেই। আমি জায়গাটার কথা বলে দিলাম, কারণ খারাপ কাজ করতে তারা ভয় পায় না, কিন্তু আমরা এটা বলতে ভয় পাব কেন? যথারীতি কবিরাজ বাড়িতে যাই এবং তিনি বিষয়গুলো শোনেন, বুঝতে পারেন। তিনি আমাদেরকে একটা পবিত্র স্থানে জায়নামাজের ওপরে বসেন, চোখ বন্ধ করতে বলেন, আমরা বসে থাকি। এরই মাঝে তিনি কাজ করতে থাকেন। আমি জায়নামাজের শিল্পে তার মতো অবস্থায় ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। পরবর্তীতে আমার মা এবং বোন বলে, তোমার হাতে আঙুলে দুটো কলম এক করে সর্বোচ্চ জোরে চাপ দিয়ে দেয়া হয় এবং তুমি কোনো ধরনের ব্যথা অনুভব করনি, কথাও বলনি। আমি দেখছিলাম আমার মা এবং বোন কান্না করছিলেন, কিন্তু আমি কিছুই টের পাইনি, আমার শরীরে কোনো ব্যথা অনুভূত হয়নি। এরপরে কবিরাজ বলেন, এটার জন্য কিছু জিনিস কিনতে হবে, যেমন মোমবাতি, আগরবাতি, আরো কিছু। আমার মনে আছে 1,500 টাকা দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি এক টানা 15 দিন এটার তদবির করবেন, আশা করি সমাধান হয়ে যাবে। যথারীতি আমরা চলে আসি। আশ্চর্যের বিষয়, সত্যি আমার আর কোনো সমস্যা হয়নি। এখন আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ আর কোনো সমস্যা দেননি আমাকে। এরপরে ঘটে আরো একটি বিপত্তি। আমার একটি কবুতরের খামার ছিল, প্রায় 30 থেকে 40 জোড়া কবুতর ছিল। হঠাৎ করে কিছুদিন পরপর কবুতরগুলো মরতে শুরু করে, কিছু উড়ে যায়। বলে রাখি আমি খুবই যত্ন নিতাম কবুতরগুলোর, তাই হঠাৎ করে কোনো অসুখ ছাড়া এমন মরে যাওয়া বা উড়ে যাওয়া আমার কাছে সন্দেহজনক মনে হয়, তাই আমরা এই বিষয়ে কবিরাজের পরামর্শ নেই। তারা জানান তোমার কাছ থেকে একজন একটা কবুতরের বাচ্চা নিয়েছিল এবং তারা এই কবুতরগুলোর উপরে কালো জাদু করেছে। আসলে মানুষ কতটা অমানবিক হলে এরকম কাজ করতে পারে, নিষ্পাপ প্রাণীকেও ছাড় দেয় না, আমি বুঝি না। পরবর্তীতে আমি জানতে পারি আমাদের পাশের বাড়ির একজন চাচি এবং আমার আপন মেজো চাচি মিলে এই কাজটি করেছে। দুঃখের বিষয় হল এই ঘটনার পরে আমি কবুতরের খামারটা একদম বন্ধ করে দিই। এরপরে আমরা একজন ভালো কবিরাজ দেখাই। তিনি জানান যে আমার মায়ের উপরে বান মারা বা কালো জাদু করা হয়েছে, যার কারণে তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। এছাড়াও জিন চালনা করা হয়েছে এবং সে কারণে নানান সময় তার হাত পা জ্বালাপোড়া করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছি। এক পর্যায়ে বিষয়টা কিছুটা স্বাভাবিক হয়। বলা বাহুল্য এখনো আমার মায়ের কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো থেকেই যায়। আমরা অনেক টাকা খরচ করেছি এর পেছনে, আর না আমরা এখন আল্লাহর ওপর ভরসা রেখে চলছি, কবিরাজ দেখাচ্ছি না। এর মাঝে যেহেতু আমার নানাবাড়ি গ্রামেই ছিল, তাই আমার বাবা বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদের দিয়ে আমাদের নিয়ে যাবার জন্য বেশ জোরাজুরি করতেন। তখন আমার খালা মামারা এবং নানি বেঁচে ছিলেন, তারা পরামর্শ দেন, যাও তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও, এরপরে আমরা বাড়িতে আসি। একটাই শর্ত, যদি আর কোনো সমস্যা হয় আমাদের জীবনে, যদি কোনো ঝুঁকি থাকে, এর দায়ভার বাবার। যথারীতি আমার বোনকে আমি বাড়িতে রেখে যাই এবং পাবনা চলে যাই। যেহেতু পলিটেকনিকের 6 মাসের সেমিস্টার, দেখতে দেখতে পরীক্ষা চলে আসে, তাই আমি আর দেরি করিনি। আমার মা তখন আমার নানির বাড়িতেই ছিলেন। লেখার অনেক জায়গাতে আসলে শব্দ আগে পরে আছে, আমি সেটাকে ঠিকঠাক করে পড়ার চেষ্টা করছি। আসলে যাই হোক, তিনি বলতে চেষ্টা করেছেন যে এর পরে আমার বাবা আমার মাকে নিয়ে আসতে চান, কিন্তু তিনি আসতে অস্বীকার করেন। তিনি বলেন, ছেলে মানুষের মতো মানুষ হোক, তারপরে তিনি ছেলের কাছে যাবেন। প্রতিবাদ জানায়নি, কারণ আমার দুই চাচি ছিলেন, তারা এটার সঙ্গে জড়িত ছিলেন, এমনকি আমার ফুপুরাও জড়িত ছিলেন, যার কারণে আমার মায়ের এই অবস্থা। আমি বাবাকে বলি, তার কিছুদিন পরে আমার বাবা দ্বিতীয় মাকে বাড়িতে নিয়ে আসে। আমি কোনো প্রতিবাদ জানাইনি। আমি সবকিছু শুনে বুঝতে পারছি, পড়াশোনার জন্যই, যেহেতু বাবা চাকরি করতেন ঢাকায়, ছেলে গিয়েছিলেন বাবার কাছে বাবার সাথে থাকতে, এবং সেখানে মাকে নিয়ে আসতে চেয়েছিলেন, মা আসতে রাজি হননি। তারপরে তিনি যেহেতু দ্বিতীয় বিয়ে করেছিলেন, সেই মাকে আসলে তিনি ঢাকার বাড়িতে নিয়ে আসেন। যাই হোক, তিনি লিখছেন, এর মাঝে যেহেতু মেসে উঠেছিলাম, সেই মেসে আমার কিছু বন্ধুবান্ধব ছিল, এবং যেহেতু একসাথে পড়াশোনা করতাম হাই স্কুলে, তাই সবাই আলোচনা করেই পাশাপাশি মেস নিয়েছিলাম। আমি যেহেতু বাড়িতে যেতাম না, তাই আমার পাশের মেসের একজন বন্ধু আমার মেসে আসে। আসলে তাকে দেখে আমার বাবাই বলেছিল আসবে। ওই বন্ধুটি জানায় আমি যেন বাড়িতে যাই। দুঃখের বিষয় হল, ওই বন্ধুটি যাওয়ার পরে ওই মেসে আমার জন্য থাকাটাও খুব কষ্টকর হয়ে ওঠে। আমার মায়ের সাথে যে ধরনের সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো আমার সাথেও হতে শুরু করে। আমি কবিরাজের চিকিৎসা নেই, কখনো ওই মেসে আর কোনো সমস্যা হয়নি। এখন আসি পড়াশোনার বিষয়ে। যেহেতু পারিবারিক সমস্যা ছিল, তাই পড়াশোনাও ঠিক মতো চাইলেও করতে পারছিলাম না। এখানে একটা বিষয় বলে রাখি, এলাকার মানুষের সাথে ওঠা বসার ছলে ক্লাস টেন থেকে টুকটাক অনলাইনে কাজ করতাম। ক্লাস টেনে থাকতে আমার এক মামা দুঃসম্পর্কে, তিনি বলতেন, এই কাজ করলে তুমি ক্যারিয়ারে অনেকটা এগিয়ে যাবে। তিনি আমাকে বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করেন, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ শিখতে উৎসাহিত করেন। আমি ক্লাস টেনে থাকতে একটা অনলাইন প্রতিষ্ঠান থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন বিষয়ে একটা কোর্স করি এবং পড়াশোনার পাশাপাশি শিখতেও থাকি। এখন আসি পাবনাতে থাকতে, তখন তৃতীয় সেমিস্টারে আমি পড়ি, আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হই এবং যথারীতি ৬ মাসের কোর্সটি সম্পন্ন করি। যেহেতু আমি এর মাঝেই ওয়েব ডিজাইন শিখে গেছি, তখন আমি গুগলে সার্চ করি এবং আমার পছন্দ মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাই। আমি বিভিন্ন কোর্স সম্পন্ন করি। বেশ কিছুদিন পর, এক বছরের মতো হবে, আমি বাড়িতে আসি এবং হঠাৎ করেই আমি আমার মাকে বাড়িতে নিয়ে আসি। মূলত আমি সাহস করে নিয়ে এসেছিলাম। তখন যেহেতু আমার বাবার আর কোনো ছেলে ছিল না, আমি একাই, এবং আমার সৎ মায়ের কোনো সন্তান ছিল না, তাই বাধ্য হয়েই তারা আমার কথা মেনে নেয়। এমন অবস্থা চলতে থাকে, দুইটি সংসার, আমি আমার মায়ের সাথে এবং আমার বাবা আমার সৎ মাকে নিয়ে আলাদা থাকেন। যেহেতু আমার দাদি বেঁচে আছেন, হঠাৎ করে তারাও আমাকে সাপোর্ট করা শুরু করেন। তারাও আমার বাবাকে বলেন, আমার যেন কোনো অসুবিধা না হয়। এর মাঝে জীবন যুদ্ধ করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, শিখতে হয়েছে নানান বিষয়। একটা বেসরকারি জরিপ সংস্থায় আমি একটা পার্ট টাইম কাজ করতাম, কারণ যেহেতু সৎ মায়ের সংসার ছিল, বাবা ঠিক মতো টাকা পয়সা দিতে পারত না। এদিকে আমি যেহেতু বাড়ি থেকেই কাজ করছিলাম, আমার পক্ষে আর পাবনা থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি বাড়িতে বসেই কাজ করতাম, পরীক্ষা বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি পাবনায় গিয়ে দিয়ে আসতাম বা করে আসতাম। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন, আলহামদুলিল্লাহ। এর মাঝে আমি একটা মার্কেট প্লেসে চেষ্টা করতে থাকি কাজ পাওয়ার জন্য। কিছুদিনের মাথায় আমি একটা কাজও পেয়ে যাই। ভালোই চলছে এখন, আলহামদুলিল্লাহ। এর মাঝে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, কিন্তু বিভিন্ন কবিরাজের কাছ থেকে সেই সমস্যা সমাধানের জন্য পরামর্শ নিয়েছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, দীর্ঘ চার থেকে পাঁচ বছর আমাকে এই ঝামেলা নিয়ে কাটাতে হয়েছে। দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার রিজিকের ব্যবস্থা করেন এবং আমাকে যেন সৎভাবে চলার তৌফিক দেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ঘটনার মাধ্যমে আমি জানলাম যে একটা পারিবারিক কলহের কারণে মানুষের জীবনে কি ধরনের সমস্যা নেমে আসতে পারে। একটা পরিবার যখন আলাদা হয় বা একটা পরিবারের মধ্যে কিছু মানুষ যখন কাছের মানুষের উপরে কালো জাদু করে বা এই ধরনের ভাঙন ধরতে চেষ্টা করে, তখন একটা পরিবার আসলে মুখ থুবড়ে পড়ে, কষ্ট অনেক বেড়ে যায়। তারপরেও আপনি সেই জায়গা থেকে বের হয়ে এসে লাইফে যে একটা ভালো কিছু করতে পেরেছেন, সেটা অনেক বড় একটা ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। ভালো থাকবেন। শুনছিলেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর, হন্টেড বাই এয়ারটেল। এখানে সেই ঘটনাগুলোই প্রচার করা হয় যে ঘটনাগুলো আপনাকে আপনার বন্ধু বলেছে বা আপনি এবং আপনার বন্ধু একসাথে সেই ঘটনার সম্মুখীন হয়েছেন। ভালোই চলছিল আমাদের আজকের এই এপিসোড, কিন্তু এই মুহূর্তে বিদায় নিতে হবে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে ভয়ের রাজ্য অজিতপুরে বন্ধুর সাথে।